This track was downloaded from FusionBD.com.
The Echo presents Kalasha.
بودونه شروع یک سیاتل پرزنس گواش و شاید هرچه میشل می نرشون چو ایویس ریدیو فمیلی 9.2 آر پوتی بنا مده شروع تیارچه اما ده بطم گانتر گالپو چامود که ایکتی گالپو آر گالپو دی که لیکی چه که پورشون آبه شاب بولچی که در اگه جانین ده سیاتل بانتو کنفشن اونشته کلوی جاچ گولی آسه مده شب آفر آن گولی آده باشه سیکن ری تیارتل اتا شده تاچه 3GB فری اینترنت فری تویتر آر ویدیپیدیا আর এই অফারটি পাবে কিনা জানতে হলে ডায়াল করতে হবে *222*2# আর যদি ভিজিট করতে হবে facebook.com/airtelwaze শুরু করছি আজকে প্রথম ঘন্টার গল্প আজকে গল্পটি লিখেছেন লেখক তারা দাস বন্দ্যোপাধ্যায় তার গল্প আমরা আরো আগে চমৎকার সব গল্প শুনেছি তারানাথ তান্ত্রিকের গল্প এবং আজকেও তারানাথ তান্ত্রিকের আরেকটি গল্প শুনবো খুব চমৎকার এই গল্পটি প্রথম অংশ শুনবো এখন পড়ে শোনাচ্ছি সেতু তারপরে চলে যাচ্ছি ছোট একটা বিরতিনের পরের পর্ব শুনতে তারপরে আবার ফিরে আসি সে আমি আমাকে লিখবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে বুঝুন আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা সাথে আছি সে আমি
তারানাথের সেদিন কোনো কাজ ছিল না সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকাই থাকে তারানাথ বসে একাই হুকো খাচ্ছে আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল আরে এসো এসো তোমাদের কথাই ভাবছিলাম কিশোরী বলল
হঠাৎ তুমি ওই আমাদের কথা ভাবছিলে যে বড় কি ব্যাপার
হঠাৎ নয় আজ সারাদিন কোনো কাজ নেই অন্য অন্য দিনে গোষ্ঠী করাতে না হোক অন্তত হাত দেখাতে দু চারজন এসেই যায় দিনের খরচাটা যা হোক করে বুঝলে না আজ একটা পয়সাও আমদানি নেই হাত পা কোলে কোলে থেকে বিরক্ত ধরে যাচ্ছিল তোমরা আসায় বাথরুম বললাম কিন্তু আমরা তো খদ্দের নই তারানাথ বলল নাই বা হলে পয়সা না পাই আড্ডা দিয়ে তো বাঁচব তোমাদের তো বলেইছি পয়সা কম উপার্জন করে নিয়ে জীবনে বৈষয়িক লোক হলে অনেক জমিয়ে ফেলতে পারতাম পয়সার মায়া নেই আমার দিন চলে গেলেই খুশি যাবার সময় কয়টা পয়সা গাঁটে বেঁধে নিয়ে যেতে পারবে বলো তারানাথের মেয়ে চারি পেয়ালায় চা নিয়ে এলো তারানাথ পাকা মজলিশি লোক চা খেতে খেতে সে গল্প জমিয়ে তুলল কিছুক্ষণ নানা বিষয়ে কথা হবার পর কিশোরী বলল
ও ইয়ে ভালো কথা আজকের কাগজটা দেখেছেন নাকি তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে প্রত্যক্ষদর্শীর ওই বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুম হয়ে গিয়েছে দেখলুম
খবরটা দেখেছি বটে কিছুদিন আগে কলকাতার এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে একটি পতিতা মেয়ে খুন হয় খুনি কোনো সূত্র রেখে যায়নি তাই নিয়ে কদিন কাগজে খুব হইচই চলেছিল আজ কাগজে বেরিয়েছে খুনি ধরা পড়ার খবর অপর একটি পাতায় পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে সমস্ত খুনের দৃশ্যটা দেখেছিল এতদিন প্রাণের ভয়ে কিছু বলেনি কিন্তু পুলিশে জেরার চাপে আর বিবেকের তাড়নায় সে শেষ পর্যন্ত সব স্বীকার করেছে বস্তুত তার বিবৃতিকে নির্ভর করেই অপরাধীর শাস্তি হয়ে গেল আমি বললাম সত্যি মেয়েটার দোষ নেই প্রাণের ভয় সবারই আছে তাছাড়া চোখের উপর একটা খুন দেখলে মনের অবস্থা কেমন হয় কে জানে একজন মানুষকে পাঁচ হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে উফ ভাবা যায় না কিশোরী বলল
সত্যি বলেছ খুনের প্রত্যক্ষদর্শীর বোনের অবস্থা কি হয় ভারী জানতে ইচ্ছা করে কিন্তু কে বলতে পারবে তা বলো
তারানাথ বলল আমি পারি আমি বলতে পারবো আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকালাম বলে কি তারানাথ ঠাট্টা করছে নাকি কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করবার লোক তো তারানাথ নয় তাহলে কিশোরী আমার চেয়ে আগেই সমস্ত পরিস্থিতি সামলে নিতে পারে সে জিজ্ঞাসা করলো
কি করে বলতে পারেন আপনি
তারানাথ গম্ভীর গলায় বলল কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি। তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প শুনেছি, কিন্তু এ ব্যাপার একেবারেই অপ্রত্যাশিত। এবার কিশোরীও কোনো কথা বলল না। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, খুন হয়েছিল বটে, কিন্তু সে খুনের জন্য কারো ফাঁসি হয়নি। আমি ছাড়া আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল, কেস আদালতে ওঠে, কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায়। গল্পটা শুনবে? তাহলে বলি, শুনবার জন্য আমাদের অনুরোধ করার সামান্যই প্রয়োজন ছিল। তারানাথ এক কুলকে তামাক সেজে বলতে শুরু করল, বছর দশেক আগের কথা। তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায় আসতেন। ব্যক্তিগত একটা বিপর্যয়ে পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন। আমার কথা মতো রত্ন ধারণ করে তার বিপদটা কেটেই যায়। তারপর থেকে কৃতজ্ঞতা বশত হোক আর আমাকে ভালো লেগে যাওয়ার জন্যই হোক, সপ্তাহে অন্তত 3 দিন আড্ডা দিতে আসতেন। অতি অমায়িক মানুষ, আড্ডাবাজ এবং ভালো গল্প বলিয়েও বটে। আমাদের আলাপ খুবই জমে উঠেছিল। একদিন অমরবাবু সন্ধ্যের দিকে এসে হাজির। দেখলাম উনি কিছুটা অন্য মনস্ক, কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয়। চা খাচ্ছেন, হ্যাঁ হু করে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছেন, কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না। একসময় বলেই ফেললাম, আপনার কি হয়েছে বলুন তো, কিছু ভাবছেন? অমর ভট্টাচার্য এক মুহূর্ত কি ভাবলেন, তারপর বললেন,
ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত, অন্য হেসে উড়িয়ে দেবে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন।
বললাম, খুলে বলুন।
আমার এক বাল্য বন্ধু আছেন, তার নাম বিজয় চাটুর্য। অনেকদিন বিয়ে হয়েছে বটে, কিন্তু একটি বই সন্তান হয়নি। মেয়ে সন্তান, নাম সুবালা, এখন তার বয়স 13। মেয়েটি দেখতে খুবই সুন্দরী, পড়াশোনাতেও ভালো। বিজয় প্রাচীনপন্থী গোড়ালোক নয়, মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে বিয়ে দিতে চায়। সবই তো ভালো চলছিল, কিন্তু হঠাৎ একদিন এক বিপদ এসে উপস্থিত।
কি হয়েছিল?
সুবালা আজকাল কেমন কেমন সব কথাবার্তা বলতে শুরু করেছে, যার কোনো মানেই হয় না, এমন সব অসংলগ্ন কথা। বিজয় খুব ভয় পেয়ে গিয়েছে, সে সন্দেহ করছে সুবালার বোধহয় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে।
কি ধরনের অসংলগ্ন কথা, অশ্লীল কিছু?
আদৌ না, সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে, তারপর একটা ঘুম ঘুম ভাবের মধ্যে অদ্ভুত কথা বলছে।
সেই কথাগুলো কি?
অমর ভট্টাচার্য বললেন, সেগুলো ঠিক বলে বোঝানো যাবে না, আপনি চলুন না একবার, আপনি তো নানান রকম বিষয় জানেন, হয়তো আপনাকে দিয়ে বিজয়ের একটা উপকার হয়ে যাবে। সুবালাকে ডাক্তারের কাছে নিয়ে যাবার আগে আপনি একবার চলুন।
বললাম, বিজয় বাবু কোথায় থাকেন?
এই কাছেই, অবিনাশ দত্ত লেনে, কাল যাবেন?
আমার কৌতূহল জেগে উঠেছিল, বললাম, বেশ তো, বলে রাখবেন আপনার বন্ধুকে, কাল সন্ধ্যার দিকে যাওয়া যাবে।
ঠিক আছে, আমি এসে আপনাকে নিয়ে যাব, তৈরি থাকবেন।
পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি। সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ, তবে সচ্ছল অবস্থা, ভদ্রলোক বেশ সুপুরুষ, 40 পেরিয়েও চুলে পাক ধরেনি বা কপালে একটি রেখাও পড়েনি। আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন,
বড় বিপদে পড়েছি ঠাকুরমশাই, আমারই একটিমাত্রই সন্তান, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আর কোনো সান্ত্বনাই থাকবে না, শুনেছেন তো সব আমারের কাছে।
বললাম, মেয়েটিকে একবার ডাকুন না দেখি। বিজয়বাবু নিজে গিয়ে হাত ধরে সুবালাকে নিয়ে এলেন। অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন, মেয়েটি অপরূপ সুন্দরী, বারন্ত গরনের জন্য সত্যিকার বয়সের চেয়ে অনেক বড় দেখায়। সুবালা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে বসলাম, মেয়েটি সাধারণ মেয়ে নয়। আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু অতিলৌকিক দেহ লক্ষণের বর্ণনা আছে, সুবালা শরীরে সেগুলো বর্তমান।
আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু মেয়ের সামনে কিছু জিজ্ঞাসা করলেন না। আমি আদর করিয়ে কাছে বসে সুবালার সঙ্গে কথা বলতে লাগলাম। বেশ স্বাভাবিক মেয়ে, কোনো দিক দিয়ে কোনো ব্যতিক্রম নেই। কিন্তু পরে বিজয়বাবুকে বললাম, যান ওকে ভেতরে দিয়ে আসুন। বিজয় চাটুর্য বললেন,
যাও তো মা, ভেতরে গিয়ে মাকে বলো খাবার পাঠাও।
সুবালা চলে যেতেই আমি প্রথমে বললাম, ভয় নেই বিজয়বাবু, আপনার মেয়ের কোনো অসুখ করেনি, এটা পাগলামের পূর্বাভাসও নয়।
তবে
আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে, কি লক্ষণ তা আমি বলবো না, অন্যের চেয়ে আপনার মেয়ে কিছুটা আলাদা হবেই, এ আপনি রোধ করতে পারবেন না। বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন। বুঝতে পারলাম যে আমার ব্যাখ্যা তার ঠিক মনোপুত হয়নি, তা আমি আর কি করতে পারি, মেয়ের তো কোনো অসুখ নেই বা অপদেবতাও ভর করেনি যে আমি মাদুলি দিয়ে কি যজ্ঞ করে সারাবার চেষ্টা করব। এমন সময় ভেতর বাড়িতে একটা হইচইয়ের শব্দ শোনা গেল, কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর। বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন,
ওই সুবালা বোধ হয় আবার অমন করছে, আসুন ঠাকুরমশাই আমার সঙ্গে, দেখে যান আপনি।
সামান্য ইতস্তত করে তার পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলাম। লম্বা বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু। সেই ঘর থেকে গোলমাল ভেসে আসছে, দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিলাম। দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা, চোখ দুটো অর্ধেক বোঝা। সেই অবস্থাতে বিড়বিড় করে কি যেন বলছে। আমাকে দেখে ঘরের মহিলারা ঘোমটা টেনে দিলেন। বিজয়বাবুকে বললাম, ওদেরকে একটু সরে দাঁড়াতে বলুন তো, আমি একবার আপনার মেয়ের কাছে যাব। বিজয়বাবুকে কিছু বলতে হলো না, আমার কথা শুনে মেয়েরা নিচ থেকে ঘরের এক কোণে সরে গেলেন। আমি গিয়ে হাঁটু গেড়ে সুবালার পাশে বসে ডাকলাম, সুবালা সুবালা। শুনতে পেল কিনা বোঝা গেল না, অন্তত বাহিরে তার কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না। মনে মনে ইষ্ট স্মরণ করে সুবালার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল, যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। জানো তো মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কয়েকটি ক্ষমতা দান করেছিলেন। সুবালাও শান্ত হয়ে এলো, গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। আমি মৃদু স্বরে বললাম, বলো বলো মা, কি বলছিলে বলো। সুবালা টেনে টেনে বলল,
খোকা পড়ে যাচ্ছে যে, আমিও পড়ে যাচ্ছি, পেছন থেকে ফেলে দিল আবার স্কুলে খোকা।
বললাম, খোকা কে?
আমার খোকা।
তোমার ছেলে? উত্তর নেই।
মাথায় কি কষ্ট, পাথর এসে পড়ল মাথায়।
কে ধাক্কা দিল তোমাকে? আর উত্তর নেই। এবারে সত্যিই ঘুমিয়ে পড়েছে মেয়েটি। বিজয়বাবুকে বললাম, ওকে বিছানায় শুয়ে দিন, ঘুমিয়ে পড়েছে, আর আপনি আমার সঙ্গে আসুন, কথা আছে।
শুনবো গল্পের দ্বিতীয় পর্ব।
বাইরের ঘরে এসে বললাম, কিছু বুঝতে পারলেন না? মানে ঠিক আপনার মেয়ে জাতিশ্বর?
জাতিশ্বর?
সুবালা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে। যেসব কথাকে আপনারা অসংলগ্ন বলে মনে করছেন, তা আসলে ওর আগের জন্মে ঘটে যাওয়া ঘটনা। এই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে। জাতিশ্বর হওয়া আত্মার খুব উঁচু অবস্থার পরিচয়। বিজয়বাবু বললেন,
তাহলে এখন আমাদের কি করা উচিত?
কিছুই নয়, এভাবে আপনিই কেটে যাবে। আমি আরো একটি জাতিশ্বর মেয়েকে দেখেছিলাম, বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জন্মান্তরের স্মৃতি কমে আসতে থাকে। সুবালার কতদিন হয়েছে এমন? বিজয়বাবু একটু ভেবে বললেন,
তা বছর খানিক তো হবেই।
তাহলে তো অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে। জন্মান্তরের স্মৃতি সাধারণত 5-6 বছর বয়সে জেগে ওঠে, আর এই বয়সে মিলিয়ে যেতে থাকে। যাক, কিছু না করে শুধু দেখে যান, সুবালা এমনি সেরে যাবে। সেদিন ফিরে চলে এলাম। তারপর বছর কয়েক ধরে মাঝে মাঝে বিজয় চাটুর্যের বাড়ি গিয়েছি। কখনো বা উনি আর অমরনাথ আমার কাছে এসে সুবালার খবর দিয়েছেন। মোচরিপুর বলতে গেলে 2 বছরে আমরা সুবালার গত জন্মে কি ঘটেছিল সে সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম। বিভিন্ন সময় আচ্ছন্ন অবস্থায় সুবালা যা বলেছিল তার উপর নির্ভর করেই আমরা কিছু জোড়াতালি দিয়ে সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম। কিন্তু আমাদের আন্দাজ যদি সত্য হয়ে থাকে, হয়ে থাকে কেন, নিশ্চয়ই সত্য, কারণ পরে যা ঘটেছিল তাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। কিশোরী বলল,
আপনারা কি আন্দাজ করেছিলেন?
তারানাথ বলল, সুবালা ওই ঘোর লাগে অবস্থায় প্রায় বলতো সে তার ছেলেকে নিয়ে যেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, মাথায় আঘাত পাওয়ার কথা বলতো। একদিনও টান করে চুল বেঁধে এসেছে, দেখলাম বাঁ দিকের কপালে একটা লম্বা দাগ। পুরনো ক্ষত শুকিয়ে এলেও যেমন দাগ শুকিয়ে যায় তেমনি। বিজয়বাবুকে বলতে তিনি বললেন, ওটা সুবালার জন্মদাগ। খেয়াল করেছেন কি, সুবালা আচ্ছন্ন অবস্থায় মাথার যেখানে আঘাত লাগার কথা বলে এই দাগটাও ঠিক সেইখানে। বিজয়বাবু বললেন,
তাও কি হয়, গত জন্মের আঘাতের দাগ এজন্য ফুটে ওঠে?
বললাম, জানি না, তবে পৃথিবীতে অনেক কিছুই যে সম্ভব সে তো দেখতেই পাচ্ছেন। যাক, 2 বছরে যা জানতে পেরেছিলাম তা খুব স্পষ্ট না হলেও মোটামুটি এই। সুবালা গত জন্মে একটি শিশু সন্তান নিয়ে বিধবা হয়, পরে কে বা কারা কোনো টিলার উপর থেকে সন্তান সহ সুবালাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে। কিন্তু কেন হত্যা করে এবং হত্যাকারীর নাম কি, এসব খবর আমরা কিছুতেই জানতে পারিনি। এখানে এসেই সুবালার কথা আটকে যেত। মনের উপর চাপ পড়লে ক্ষতি হতে পারে ভেবে আমিও আর কখনো জোর করিনি। এখানে একটা কথা বলে রাখি, এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহ কি জিনিস। সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের একটা বড় শক্তি। সুবালা মাত্র 13 বছরের কিশোরী, এজন্য এখনো সে মা হয়নি। কিন্তু আধো অজ্ঞান অবস্থায় যখন সে বলতো,
পোকা পড়ে যাচ্ছে যে, আমিও পড়ে যাচ্ছি, পেছন থেকে ঠেলে দিল আবার স্কুলে খোকা,
তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠত তা মাতৃ হৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া হয় না। গত জন্মের হারানো ছেলের প্রতি এই আরতি একটু কমে এলো। এইভাবে আরো বছর 2 কেটে যাওয়ার পর আস্তে আস্তে সুবালা অনেকটা স্বাভাবিক হয়ে গেল। এখন তার বয়স হলো 17। একদিন বিকেলে অমরবাবু এসে বললেন,
একটা ভালো খবর আছে, বুঝতে পেরেছেন? বেশ বড় রকমের ভোজ আসন্ন। বললাম, কি ব্যাপার? গৃহিণী পুত্রমুখ দর্শন করবেন নাকি?
দূর, আপনার যেমন সব কথা, এই বয়সে যাকে কথা হচ্ছে এই, আমাদের বিজয় চট্টোপাধ্যায়ের মেয়ের বিয়ে বোধ হয় লাগলো।
কার? সুবালার?
হ্যাঁ, আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছেন জব্বলপুর থেকে, প্রবাসী বাঙালি। পাত্র সেখানে ব্যবসা করে, বিরাট অবস্থা। মেয়ে সুন্দরী শুনে দেখতে আসছে, নইলে বিজয়ের যা আর্থিক সঙ্গতি, এরকম ঘরে তারা ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করত না। আপনিও আসুন না ওদিন, বিজয় আমাকে বলেছিল আপনাকে নিয়ে যেতে। একটা শুভ দিন, আপনার মতো সদ্ব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবালার মঙ্গলই হবে।
মেয়ে দেখার দিন বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সঙ্গে। এসব সামাজিক উৎসব আমার ভালো লাগে। তারপর মেয়ে দেখানোর ব্যাপার, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই। আমি ভোজন রসিক চিরদিনই, ধুতি চাদর চাপিয়ে বিকেলে এসে হাজির হলাম। তখনও ছেলের বাবা এসে পৌঁছয়নি। বিজয়বাবু আমাদের আদর করে নিয়ে বৈঠকখানায় বসালেন। তামাক এলো, চা খাবার এলো। বিজয়বাবু একবার সুবালাকে ডেকে এনে প্রণাম করিয়ে নিয়ে গেলেন। সুবালা হঠাৎ যেন অনেকখানি লম্বা হয়ে গিয়েছে, চোখ মুখ যেন তুলি দিয়ে আঁকা, সত্যি সুন্দরী বটে। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, সুখী হও মা, জীবনে এমন ব্যর্থ আশীর্বাদ আর করিনি। বিজয় চাটুর্যে বললেন,
ঠাকুর মশাই কিন্তু আজ রাত্রি এখানেই খেয়ে যাবেন, মাংস চলে তো নাকি?
খুব চলে, আমি ওই ঘন্টা নাড়া পুরুত বামুন নই। সবারই মন বেশ ভালো, বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে। কেনই বা হবে না, বড় লোকের ঘরে মেয়ে বিয়ে দিতে চলেছেন, বিয়ে প্রায় ঠিকই বলতে গেলে। পাত্রের কে এক আত্মীয় মেয়ে দেখে গিয়ে ওখানে দারুণ প্রশংসা করেছেন, আজ বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায়। সন্ধে ঠিক সাতটায় দরজায় কড়া নড়ে উঠল। বিজয় ব্যস্ত হয়ে বেরিয়ে একটু পরেই এক দোহারা চেহারা সুপুরুষ প্রৌঢ় ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন। আলাপ করি দিয়ে বিজয়বাবু বললেন,
ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায়, পাত্রের বাবা।
আমরা নমস্কার করলাম। সনাতন বাবু আমাকে প্রণাম করার ধার দিয়েও গেলেন না, অর্থ থাকলেও অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটা নম্রতা থাকে, উনি সে দলের নন, বেশ জবরদস্ত লোক। আমাদের নমস্কারের উত্তরে একটা দায়সারা প্রতি নমস্কার করেই তারা দিয়ে বললেন,
চতুর্য মশাই মেয়ে কানুন, একটু দেখে তাড়াতাড়ি, আমার হাতে আবার বেশি সময় নেই, এখন আবার উঠতে হবে। কলকাতায় এসেছিলাম ব্যবসার একটা জরুরি কাজে, ভাবলাম এলাম যখন একবার দেখেই যাই, নইলে এমনিতে তো আর বড় একটা আশা হয়ে ওঠে না।
এমন দু চারটি কথায় ভদ্রলোক বেশ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তার প্রভেদ। বুঝিয়ে দিলেন যে তিনি নেহাত ব্যবসার কাজে আসতে হয়েছিল বলেই দয়া করে মেয়ে দেখে যাচ্ছেন। বুঝলাম বিয়ে হয়তো হবে, কিন্তু কুটুম্বের দিক দিয়ে বিজয়বাবুর বিশেষ সুখ হবে না। কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতার অত সম্মান জ্ঞান থাকলে চলে না। বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার কথা বলতে। আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম। এক একজন লোক আছে যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো যায় না। সনাতন বাবু তেমনই একজন লোক। একটু বাদেই ভেতর থেকে খাবার এলো, মেয়েদের নিজের হাতে তৈরি খাবার। সনাতন বাবু সেসব স্পর্শ করলেন না, কেবল চা খেলেন এক কাপ, আর অনর্গল মেয়ে দেখানোর জন্য তাড়া দিতে লাগলেন। বিজয়বাবু মুক্ত কচ্ছ হয়ে বারবার সে তারা বাড়ির ভেতরে
পৌঁছে দিয়ে আসতে লাগলেন। বস্তুত এমন মানুষ খুব কমই দেখেছি। এবার ঘটল আসল ঘটনা, যে কাহিনী বলবার জন্য বসেছি। একটু বাদেই যে বিরাট একটা কিছু ঘটতে চলেছে তা আমরা ঘূর্ণাক্ষরেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ, একটি বিয়ের কথোপকথন হবে, কিছু বাদে একটা ভোজের আভাসও রয়েছে। কে জানতো কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। ভেতর বাড়ির দিকে চুরির শব্দ হতে বিজয়বাবু উঠে গিয়ে সুবালাকে হাত ধরে ঘরের ভেতর নিয়ে এলেন। আমি বেশ ভালো করে তখন তার মুখ দেখেছিলাম। হলপ করে বলতে পারি, সে মুখে তখন কোনো অস্বাভাবিকতা বা পাগলামির চিহ্ন মাত্র ছিল না। আমি সুবালাকে বসতে জায়গা করে দেব বলে উঠে সরে যাচ্ছি, অমরনাথ সরে বসবার উদ্যোগ করেছে। হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়ে পাথর হয়ে গেলাম। সুবালার চোখ বিস্ফোরিত, জিঘাংশ উন্মাদের মতো সে তাকিয়ে আছে সনাতন মুখুজ্জির দিকে। সনাতনবাবু বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছেন। সুবালার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গিয়েছে, চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে কি যেন বলতে যাচ্ছিলেন তার মনের অবস্থা সহজে অনুমান করা যায়। অনেকদিন মেয়ে এমন করেনি, একেবারেই সেরে গিয়েছে এই ভরসায় তার বিয়ের ব্যবস্থা করেছিলেন। আজ এত বছর পরে আবার সুবালার এমন হবে কে জানত। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের মধ্যে সুবালার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল। বলে কি সুবালা, বিয়ে তো আর হচ্ছেই না, কিন্তু এতে ব্যাপার অন্যদিকে অনেক দূর গড়িয়ে যেতে পারে। বিজয়বাবু ধমক দিয়ে বললেন, কি বলছিস, চুপ কর তুই। কাকে কি বলা, সুবালা কাল নাগিনীর মতো ফুলছে।
টাকার জন্য খুন করেছিলি না, দাদাকে মেরে শান্তি হয়নি, সম্পত্তি পাওয়ার জন্য আমাকে আর খোকাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি, বেশ, কিন্তু এবার তোকে কে বাঁচাবে।
সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে, অবাস্তব অসম্ভব বিভীষিকা দেখলে মানুষের মুখ যেমন হয়। তিনি অস্পষ্ট স্বরে বলে উঠলেন, বৌদি। সেই মুহূর্তেই সুবালা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। অমর ভট্টাচার্য বারবার বলছেন,
চলে যান সরদার বাবু, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান।
আমি তাকে থামিয়ে দিতে সনাতন বাবুর সামনে গিয়ে বললাম, বৌদিটাকে। সনাতন বাবু ঠক ঠক করে কাঁপছেন। আমি আবার বললাম, বৌদি বলে কাকে ডাকলেন, কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে। সনাতন বাবু আর কোনোদিন কথা বলার সুযোগ পাননি। আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর ধর করে চিৎকার করে উঠলেন। আমি চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখি সুবালা একটা বিরাট বটি নিয়ে ঘরে ঢুকছে। তার কাপড় প্রায় খুলে গিয়েছে, চোখে খুনের দৃষ্টি। আরো পেছনে দৌড়ে আসছেন মহিলারা। ব্যাপারটা চোখের সামনে নিমিষে ঘটে গেল। অমরবাবু খাট থেকে নেমে বা আমি আর বিজয়বাবু এগিয়ে গিয়ে বাধা দেবার আগেই সুবালা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখার্জির গলায় বটিটা বসিয়ে দিল। বিকৃত একটা শব্দ করে সনাতনবাবু পড়ে গেলেন, ফিনকি দিয়ে রক্ত ছুটল, সুবালা পড়ে গেল অজ্ঞান হয়ে। মিনিট দশেক পরে মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম, তখন আর সনাতনবাবুর দেহে প্রাণ নেই। ঘন্টা দুই পর সুবালার জ্ঞান ফিরেছিল, কিন্তু এত সব ঘটনা তার কিছুই মনে নেই, সম্পূর্ণ স্বাভাবিক। সনাতনবাবুর ছেলে কেস চেপে দেবার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ সুবালার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে। কিন্তু জজ বুদ্ধিমান, এই খুনের কোনো মোটিভ নেই। তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়েটি পাগল। আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষেও কাজ হয়েছিল, সুবালা খালাস পেয়ে গেল। গত জন্মে টাকার লোভে বিধবা সুবালা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন। সেই সম্পত্তি পেয়েই জব্বলপুরে ব্যবসা ফেলেছিল সে। এদিকে সুবালা কলকাতায় বিজয় চাতুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। ভগবানের মার বড় সাংঘাতিক মার, কোথা থেকে সনাতন মুখুজ্জিকে এসে শাস্তি নিয়ে যেতে হলো। নিজের জন্য অতটা নয়, কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেনি সুবালা। সনাতনকে দেখা মাত্র দপ করে জ্বলে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। তারানাথ থামল। অন্যদিন গল্পের শেষে কিশোরী যা হোক একটা টিপ্পণী কাটে, আজ সেও চুপ করে রইল। বাইরে ল্যাম্পোস্টে আলো জ্বলে উঠেছে, ঘরের মধ্যে কেমন একটা বিষণ্নতা। তারানাথও আর কোনো কথা বলছে না। শেষে আমি স্তব্ধতা ভেঙে বললাম, আজ যাই, আরেকদিন আসবো।
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছে আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর জানিয়ে দেবো শুরুতে এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, তার সাথে থাকছে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে ডায়াল করতে হবে *222*2#, আরো যাতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbaze। আর এতক্ষণ শুনছিলাম আমরা তারা দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প, তারানাথ তান্ত্রিকের গল্প। আমরা তারানাথ তান্ত্রিকের অনেকগুলো গল্প শুনেছি আগে, বেশ কয়েকটা শুনেছি, আজকে আরেকটা শুনলাম, এটাও খুব চমৎকার ছিল এবং পড়ে শোনালো সেতু। আর আমাকে যারা 2221 এ টেক্সট পাঠিয়েছেন তাদের টেক্সট এখন পড়ছি রাত 12টার খবরে যাবার আগে যতটুকু পারা যায়। শুভ লিখেছে চিটাগং থেকে, এবিসি রেডিও শোনা যাচ্ছে না, প্লিজ সলভ দিস প্রবলেম ভেরি সুন। ঠিক আছে, আমি আমাদের আইটি ডিপার্টমেন্টকে জানিয়ে দিচ্ছি। এলাহি চিটাগং থেকে বলছে, আপু আজ কুয়াশা কিভাবে শুনবো, চিটাগং এর ট্রান্সমিটার কি নষ্ট হয়ে গেছে, নেটেও টাকা শেষ। আচ্ছা, যেটা করতে পারো সেটা হচ্ছে, যেহেতু কোনো ঝামেলা দেখা দিয়েছে এবং তোমার নেটেও টাকা শেষ বলছো, তারা পরে ডাউনলোড করে শুনতে পারবে, সেটা আমাদের ওয়েবসাইটে যেতে হবে www.abcradiobd.fm এ ঢুকে সেখানে সংগ্রহশালা থেকে কুয়াশার আজকের যে এপিসোডটা আছে সেটা ডাউনলোড করে আগামীকালই শুনতে পারবে। বেবিলন চাকমা বুড়িঘাট থেকে লিখেছে, আপু কেমন আছে, অনেকদিন পর কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আরো যারা লিখেছে প্লিজ সঙ্গে থাকো, এবং আরো যারা লিখতে চাও তারাও সঙ্গে থাকো এবং লিখতে থাকো যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। বন্ধুরা তোমরা আছো বা আপনারা আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর ফিরে আসবো রাত 12টার খবরের পর আমি শারমিন। আর জানিয়ে দিচ্ছি এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, তার সঙ্গে থাকছে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*2#, আরো যাতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbaze। ফিরে আসছি নতুন গল্প নিয়ে আর অর্থাৎ কুয়াশার প্রধান আকর্ষণ নিয়ে রাত 12টার খবরের পর, প্লিজ স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আজ শারমিন আছি আপনার সাথে, আর চলছি এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর শুনছেন এবিসি রেডিও 89.2। শুরুতেই জানিয়ে দেবো এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে মজার মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলের, সঙ্গে থাকছে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*2#, আরও জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbaze। আর সময় হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, যে মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনী লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি। আর নাম বলবো না, এখন নাম বলবো একেবারে শেষে। আর শুরু করছি প্রথম পর্ব এখন একটা ছোট্ট বিরতি নিয়ে, ফিরে আসবো আবারও পরের পর্ব নিয়ে। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর লিখতে থাকুন আমাকে যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দিন। তো ঠিক আছে, শুরু করছি তাহলে প্রথম পর্ব, তারপর আবার ফিরে আসবো। জনপ্রিয় স্বনামধন্য চিত্রশিল্পী অরিত্র মাহমুদ, তার তেল রং আর তুলির আঁচড়ে তিনি সৃষ্টি করেছেন বিশ্বজয়ী সব পোর্ট্রেট। কোনো মানুষের অবয়ব তার পোট্রিতে ফুটে ওঠে ঠিক তা নয়, তার এক একটা পোট্রেট যেন মানুষটাকে জীবন্ত করে তুলতে পারে। এরকম প্রতিভা সারা পৃথিবীতে খুব কমই খুঁজে পাওয়া যায়। তার বাড়িতে সেই স্বীকৃতির স্বরূপ যেন উপচে উপচে পড়ছে। পৃথিবীর এমন কোন শিল্প সমৃদ্ধ দেশ নেই যেখানকার কোন একটি বিশেষ পুরস্কার ঘরে তোলেনি অরিত্র। আর তার বয়সী বা কত, সবে 33 চলছে। এরই মধ্যে এত নাম ডাক যশ খুব কম লোকেই পায়। অরিত্র আঁকার সবচেয়ে বেশি পুরস্কার প্রাপ্ত পোট্রেটটি হল দ্য ইলিউশন। একটি মেয়ের কি অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে পোট্রেটটিতে। তুলির এক একটা স্ট্রোক যেন এক একবার করে জীবন্ত করে তুলেছে মেয়েটিকে। কেউ একবার দেখে চোখ ফেরাতে পারবে না ছবিটা থেকে। অরিত্রের এই অনবদ্য সৃষ্টিটি ঠিক 2 দিন আগেই পেয়েছে ভারতীয় পুরস্কার। ভীষণ খুশি অরিত্র, সেই সাথে তার স্ত্রী লুবানাও। তাদের জীবন বেশ সুখী ও সচ্ছল হলেও তারা বুঝতে পারছে তাদের জীবনে ঘটতে চলেছে নতুন কোনো ঘটনা। কিন্তু কি সেটা, জানতে হলে শুনতে থাকুন কুয়াশা। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য শিল্পী অরিত্র মাহমুদ, যিনি মাত্র 2 দিন আগেই তার বিখ্যাত পোট্রেট দ্য ইলিউশনের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। আমাদের দেশের যে কজন হাতে গোনা মানুষ পুরো বিশ্বের কাছে আমাদের মুখ উজ্জ্বল করেছে, তাদের মধ্যে অরিত্র একজন। আমরা আপনাকে নিয়ে গর্বিত অরিত্র। যাই হোক, আমরা এখন কথা বলবো অরিত্রের সাথে। এই চিত্রশিল্পী অরিত্র বাস্তবে কেমন তাও আমরা আজ জানবো। অরিত্র কেমন আছেন আপনি?
ভালো, বেশ ভালো। গত পরশু থেকে অবশ্য আরো অনেক বেশি ভালো আছে।
ভালো থাকাটাই স্বাভাবিক, কিন্তু আপনার জীবনে তো এটাই প্রথম পুরস্কার নয়, আপনি আগেও দেশে বিদেশে আরো অনেক পুরস্কার পেয়েছেন। অন্যবারের থেকে এবারের এই প্রাপ্তির মিল বা অমিলটা কোথায় আসলে?
এটা ঠিক যে এর আগেও অনেক পুরস্কার পেয়েছি, দেশের বাইরে অনেক নামি দামি পুরস্কার আমি অর্জন করতে পেরেছি, দেশের ভেতরে পেরেছি, কিন্তু এবারের অনুভূতি একেবারে ভিন্ন, কারণ এটা আমার দেশের ভেতরে পাওয়া সবচেয়ে বড় পুরস্কার। আমি পুরো পৃথিবীতে যতই সুনাম অর্জন করি না কেন, আমার কাছে ইনফ্যাক্ট প্রতিটা মানুষের কাছে তো তার দেশ অনেক বড় একটা অংশ জুড়ে থাকে, আর সেখানে দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হতে পারাটা আমার কাছে অনেক স্পেশাল, অনেক অনেক বেশি স্পেশাল।
বাহ, কিন্তু সবারই তো বিদেশি জিনিসের প্রতি আকর্ষণ অনেক বেশি থাকে, সবাই চায় দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরেও তার সুনাম ছড়িয়ে পড়ুক। নিজের দেশে পাওয়া স্বীকৃতিকে অনেকেই যথেষ্ট বলে মনে করেন না, আপনি কি তাদের থেকে আলাদা ভাবেন নিজেকে?
একেবারে আলাদা না হলেও কিছুটা তো আলাদা বটেই।
তাই কেমন সেটা কি আপনি একটু বলবেন আমাদের দর্শকদের?
দেখুন, আমি দেশের বাইরের স্বীকৃতিগুলোকে অস্বীকার করছি না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অনেকেই নিজের দেশকে তুচ্ছতাচ্ছিল্য করে। আমার কাছে বরং এটাই মনে হয়, বাইরের জগৎটা যখন আমাকে স্বীকৃতি দিচ্ছে তখন আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি। যখন তারা আমার নাম ধরার মঞ্চে থাকে তখন আমার নামের মধ্যে আমার দেশকে তাদের মঞ্চে নিয়ে যেতে পারি আমি। যখন তারা আমার পরিচয় দেয় তখন আমি একজন বাঙালির পরিচয় পরিচিত হই পুরো বিশ্বের কাছে। এটা আমার কাছে অনেক বেশি গর্বের, আমি এটা খুব এনজয় করি। কিন্তু জাতীয় পুরস্কার পাওয়ার সময়টাতে অনুভূতিগুলো বিশেষ হবার কারণটা হলো, এটা অনেকটা নিজের বাড়িতে নিজের বাবা মা আপনজনদের হাত থেকে আয়োজন করে পুরস্কার নেওয়ার মতো। পুরো বিশ্বের কাছে বিশেষ কেউ হবার থেকেও আমার জীবনে নিজের মানুষগুলোর কাছে বিশেষ হয়ে ওঠাটা অনেক বড় পাওয়া। আপনি দেখবেন আপনার কোন একটা প্রাপ্তিতে আপনার প্রয়োজনের চোখটা খুব অদ্ভুত ভাবে চকচক করে ওঠে, ওই একটা এক্সপ্রেশন অনেক গর্বে। কিন্তু আপনি আর কারোর চোখে তা কিন্তু পাবেন না। সেদিন যেসব গণ্যমান্য ব্যক্তিরা আমার হাতে পুরস্কারটা তুলে দিলেন, তাদের চোখে আমি সেই একই এক্সপ্রেশন লক্ষ্য করেছিলাম। আর যাই বলেন না কেন, এরশাদ কিন্তু অন্য কিচ্ছু পূরণ করতে পারবে না।
আচ্ছা আচ্ছা অরিত্র, আপনার ছবি আঁকার পেছনে সবচেয়ে বড় ইন্সপিরেশন কি বা কে?
ইন্সপিরেশন তো অনেকেই, বাবা মার কথা তো অস্বীকার করার প্রশ্নই আসে না। ছোটবেলা থেকে তাদের অকল্পনীয় সাপোর্ট পেয়েছে। তারপর আমার স্ত্রী লুবানা, ও আমাকে ভীষণ সহযোগিতা করে, ভীষণ। তবে আমি প্রথম ক্যানভাসে তুলি ছোঁয়ানোর প্রথম অনুপ্রেরণা আমি পাই সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় থেকে, আর সেটাই আমাকে এত দূরে গিয়ে নিয়ে এসেছে।
সেটা সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলবেন কি? তাদের ভেতরে অনেকেই আপনার অন্ধভক্ত, তারা নিশ্চয়ই জানতে চাইবে তাদের অরিত্র সবচেয়ে বড় অনুপ্রেরণা কি।
হ্যাঁ অবশ্যই, তাদের জন্যই তো সব। আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো মানুষের এক্সপ্রেশন। প্রত্যেকটা মানুষের চেহারা আমার কাছে তার মনের আয়নার মতো। আমি জানি না মানে তাদের মনের প্রতিচ্ছবি শুধু আমি দেখতে পাই কিনা, কিন্তু আমার মনে হয় আমার চোখে সবকিছু খুব সহজেই স্পষ্ট হয়ে ওঠে। আমি অনেকের সাথে মিলে দেখেছি, সবার চোখে সেগুলো ধরা পড়ে না।
মানে মানে কি আপনি ফেস রিডিং বা মাইন্ড রিডিং এর কথা বলছেন?
দেখুন আমি তো আর আপনার মতো কথা গুছিয়ে বলতে পারি না। আমি মানুষের মনের একেবারে ভেতরের সত্যটা না দেখতে পাই, আর সেটাকে আমার ক্যানভাসে ফুটিয়ে তুলি। এটা আমার কাছে অনেকটা খেলার মতো বা অঙ্ক মেলানোর মতো। আমি খুব মজা পাই ছবি এঁকে, মানুষের মনের সত্যিটাকে ফুটিয়ে তুলতে পেরে, মানুষের মনের সত্যিটাকে সত্যিকার অর্থে ফুটিয়ে তুলতে পেরে।
আচ্ছা আচ্ছা, আপনার পেইন্টিং নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
এখন যেরকম আমি মানুষের মনের সত্যকে বাস্তবতায় রূপ দেই, তেমন আমি চাই আমার ছবি একদিন বাস্তবে পরিণত হোক।
মানে ঠিক বুঝতে পারলাম না।
মানুষের মন এখন আমাকে নিয়ে খেলা করে, কিন্তু আমি চাই আমার তুলির আঁচড় যেন মানুষের মনকে নিয়ে খেলতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে।
অরিত্র, এটা কিভাবে সম্ভব? মানুষের মনকে তুলির আঁচড়ে নিয়ন্ত্রণ করা, এটা তো অনেক কঠিন কাজ, ইনফ্যাক্ট অসম্ভব।
সব সম্ভব, আমি চেষ্টা করে দেখতে চাই। জানি না পারবো কিনা, আমার কাছে আমার রং তুলি নিয়ে খেলাটা অনেকটা উপাসনার মতো। আমি আত্মশুদ্ধির সেই পর্যায়ে পৌঁছতে চাই যেখানে আসলে সব সম্ভব।
ওকে, যাই হোক, আমরাও আশা করছি আপনার সেই ইচ্ছা পূর্ণ হোক, যতই অসম্ভব শোনা যাক না কেন, আপনি সেটাকে জয় করবেন এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন অরিত্র, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।
অরিত্রর কাছে তার ছবি আঁকার ক্ষেত্রে বরাবরই সবচেয়ে প্রিয় বিষয়টি হলো মানুষের মন। সে মনে করে মানুষের মনের প্রতিফলন ঘটে তার চেহারায়, তাই তার কাজের অনুপ্রেরণা হলো মানুষের মুখের এক্সপ্রেশন। তাই তার পোর্ট্রেট আর 10 জন আর্টিস্টের মতো সাধারণ থাকে না, অসাধারণ হয়ে ওঠে। এক্সপ্রেশনগুলো যেন অরিত্রের হাতে ভর করে তুলিকে তেল রং ছুঁয়ে জীবন্ত হয়ে ওঠে। অনেকে ঠাট্টা করে অরিত্রকে বলে, তুমি বরং কোনো মৃত মানুষের পোর্ট্রেট এঁকে দেখো, তার জীবন ফিরে আসলেও আসতে পারে। এতদিন বিষয়টাকে ঠাট্টা হিসেবে নিচ্ছিল অরিত্র, কিন্তু আজ হঠাৎ কি হলো তার? সে কেমন সিদ্ধান্ত নিল? সে এতগুলো ক্যামেরাকে সাক্ষী রেখে লাখ লাখ মানুষের সামনে একে কখনো সম্ভব যে মানুষের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা? একজন শিল্পী হিসেবে সে এতদিন শুধুই মানুষের অনুভূতিকে রং তুলি আর নিজের মননের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, কিন্তু এও কি আদৌ সম্ভব যে সে যা আঁকবে একজন মানুষের অনুভূতি সেই পথেই পরিচালিত হবে? এত অবাস্তব, অলীক, অকল্পনীয়, দুঃসাধ্য, কিন্তু এত মানুষের সামনে হঠাৎ ঘোষণা দিয়ে দিল অরিত্র। সবাই তো মুখিয়ে থাকবে অরিত্রের এই দুঃসাধ্য এক্সপেরিমেন্টটাকে সত্যি হতে দেখবার জন্য। শেষ পর্যন্ত যদি না পারে অরিত্র, এত এত ভক্ত অনুরাগীরা তো নিরোগ হয়ে যাবে। ব্যাক স্টেজে বসে ভেতরে ভেতরে খুব রাগ হয় অরিত্র স্ত্রী দুবানার, যদিও অরিত্রকে অসম্ভব সাপোর্ট দিয়ে আসছে সে শুরু থেকেই। আর্ট কলেজ থেকে ওদের দুজনার পরিচয়, লুবানা অরিত্রের থেকে দু বছরের জুনিয়র, কিন্তু তখন থেকেই অরিত্র অন্ধ ভক্ত লুবানা, সেই সাথে রয়েছে অফুরন্ত ভালোবাসা। শুধু অরিত্রকে অনুপ্রাণিত করতে লুবানা নিজেই পড়া শেষ করার পর আর ক্যানভাসের সামনে দাঁড়ায়নি, অরিত্রকে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে দেয় না সে। ও শুধু চায় অরিত্র শুধুই ছবি আঁকুক, অনেক নাম হোক, দেশে বিদেশে সবাই চিনুক অরিত্রকে, তার বিনিময়ে সে কিছুই চায় না। লুবানা একই সাথে অরিত্রের বউ, মা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, সব কিছু। তাই একটু ঘাবড়ে গেল লুবানা, অরিত্রের এই সিদ্ধান্ত ওর ইমেজের ওপর কোনো প্রভাব ফেলবে না তো?
আচ্ছা, কাল তোমার এমন অদ্ভুত ইচ্ছার কথা মাথায় আসলো কিভাবে? আগে তো কখনো বলনি তোমার এমন ইচ্ছার কথা।
কি জানি কাল কি হলো, হঠাৎ করে মাথায় আসলো প্ল্যানটা, কেমন যেন একটা ঘোর ঘোর কাজ করছিল মাথার মধ্যে।
কিন্তু তোমার কি মনে হয় তুমি এরকম কিছু করতে পারবে?
কেন পারবো না? অবশ্যই পারবো, কেন তোমার মনে হয় না আমি পারবো?
অবশ্যই পারবে অরিত্র, তোমার প্রতিভা নিয়ে আমার কোনো সংশয় নেই, কিন্তু আমার কেন জানি ভয় হচ্ছে। এটাতে তো ভয়াবহ কনসেন্ট্রেশনের প্রয়োজন, এত কনসেন্ট্রেটেড হওয়া যা তোমার শারীরিক আর মানসিক স্বাস্থ্যের উপর আবার কোনো প্রভাব না ফেলে।
কিছু হবে না লোবানা, তুমি দেখো।
আচ্ছা, সে তো বুঝলাম, কিন্তু আর দুই দিন পর তো পার্টি, সে কথা খেয়াল আছে তো?
ও আচ্ছা, হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি সব অ্যারেঞ্জ করে ফেলেছ?
আমি সব অ্যারেঞ্জ করেছি, তুমি কোনো চিন্তা করো না।
জানো, আমি না ওই পীযূষটার কথা ভেবে খুব মজা পাচ্ছি। আমি যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছিলাম তখন ওর মুখের যে অবস্থা হয়েছিল না?
অরিত্র, তোমার ছেলে মানুষই আর গেল না, এখনো নিজের এতদিনের বন্ধুকে জ্বলতে পুড়তে দেখতে এত ভালো লাগে তোমার?
কেন লাগবে না বলো? ও কেন জ্বলবে আমাকে নিয়ে? হ্যাঁ, ও আমাকে হিংসা করে, এবং হিংসা করে যে পরিমাণ সময় নষ্ট করে সে সময়টা যদি ও নিজের কাজে একটু ইউজ করতো না, ও এতদিনে অনেক নাম কামাতে পারত।
আরে বাদ দাও না, এত শুভাকাঙ্ক্ষীর ভিড়ে দু একজন এমন হিংসুটে মানুষ থাকা ভালো, কাজটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়।
সে তো বটেই, পীযূষ তো এখন আমাকে ফলো করে বেশ কিছুটা এগিয়েও গিয়েছে, ওর কাজগুলো অনেকটা আমার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাই তো আমার এই নতুন কনসেপ্টটা মাথায় আসলো, আমার সমপর্যায়ে তো কাউকে আমি আবার পৌঁছতে দিতে পারি না, তাই না?
অরিত্র, একটু ধীরে গো, ইগোকে এত বেশি প্রায়োরিটি দিও না, তুমি নিজেও জানো তুমি বেস্ট, তোমাকে কেউ টপকাতে পারবে না।
আমি জানি লোবানা, আমিও এখন এসব নিয়ে আর ভাববো না, আমাকে জাগতিক বিষয়ের বাইরে অন্য একটা জগতে প্রবেশ করতে হবে, আর তার জন্য আমাকে একেবারে আইসোলেটেড হয়ে যেতে হবে। হয়তোবা আমি কিছুদিন শহরের বাইরে গিয়েও থাকবো।
ঠিকই, কেন? আমি থাকা থেকে তোমার কোনো কাজে কখনো বাধা এসেছে?
না, একেবারে না। তবু আমার ধারণা জগৎ সংসারের বাইরে না বেরোলে আমি সেই জগতে কখনোই প্রবেশ করতে পারবো না যে জগতে আমি প্রবেশ করতে চাই। কেন, তোমার কি খুব বেশি আপত্তি আছে?
আপত্তি ঠিক না, তবে ওই যে তখন বললাম আমার মনটা যেন কেমন।
আরে কিচ্ছু হবে না। আচ্ছা এটা বলো, কালকের পার্টি কি বাসায় নাকি অন্য কোথাও?
না, ঢাকার একটু বাইরে একটা রেস্ট হাউস অ্যারেঞ্জ করেছি, সন্ধ্যায় গিয়ে রাতে ফিরে আসবো।
গুড, মুডটা চেঞ্জ হবে, এই সময়টা খুব দরকার ছিল। থ্যাংক ইউ লোবানা,
তুমি না থাকলে আমার যে কি হতো?
থাক, আর ঢং করতে হবে না। শিল্পীদের এসব একদমই মানায় না, বিশেষ করে তোমাকে। কয়দিন ধরে কি যেন হয়েছে অরিত্রর, কিছুতেই কাজে মন বসাতে পারছে না। অদ্ভুত এক অনুশোচনা কাজ করছে ওর ভেতরে, সেই সাথে কেমন যেন একটা অপরাধ বোধ। এমনিতে কাজ পাগল মানুষ অরিত্র, বিশ্রাম কি জিনিস সেটা সে জানে না। এমন কোনো শব্দ নাকি তার অভিযানে নেই, কাজই নাকি তার সব খোরাক মেটায়। আর বাদবাকি নাওয়া খাওয়া সব ড্রাইভার তো লুবানা, লুবানা খাওয়ালেও তো অরিত্রী খায়। লুবানা না খাওয়ালে সারাদিন অরিত্রর পেটে একটা দানাও পড়ে না। সারাদিন সে স্টুডিওতে বন্দি থাকে, মডেলরা আসে যায়। আজকাল তো দেশের বাইরে থেকে মডেল আসা শুরু করেছে, যত দিন যাচ্ছে ব্যস্ততা বাড়ছে। কিন্তু জীবনে এই প্রথম অরিত্র কাজে মন বসাতে পারছে না। ঘুমের মধ্যে কী সব দুঃস্বপ্ন দেখছে, কাজ করতে বসলে তার মনে হচ্ছে যা করতে চাইছিল সেরকম কিছুই সে করতে পারছে না। জীবনে প্রথমবারের মতো এত এত কাগজ আর রং নষ্ট করছে, অথচ সেই শুরু থেকেই অরিত্রর একটা আঁচড়ও কখনো এদিক ওদিক পড়েনি। কি হয়েছে অরিত্রর, কিসের সাথে পাল্লা দিচ্ছে সে, কিসের অপেক্ষায় সে তার বর্তমানকে নষ্ট করছে? আজকাল ঘুমের মতো অদ্ভুত সব স্বপ্ন দেখে সে, লুবানাকেও কিছু খুলে বলছে না। যদিও লুবানা ঠিকই টের পাচ্ছে যে অরিত্রর মধ্যে একটা বড় রকমের পরিবর্তন এসেছে, লুবানাও ভেতরে ভেতরে বিচলিত হলেও অরিত্রকে বুঝতে দিচ্ছে না। তাকে যেন আরো আগলে আগলে রাখার চেষ্টা করছে, কিন্তু যতই আগলে রাখুক না কেন অরিত্র কোন এক জগতে যেন বিভর। সেখান থেকে সে ফিরে আসবে কি? এমনই এক অস্থির রাতে
আমি
তুমি
আমি চিনতে পারছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, কিছু দেখতে পাচ্ছি না কেন।
তুমি তো চোখ বন্ধ করে আছো, দেখবে চোখ খোলো, সব দেখতে পাবে, চোখ খোলো অরিত্র।
তুমি
মনে হয় স্বপ্ন দেখছিলে।
তাই হবে,
আমার কথা শোনো অরিত্র, তোমার নতুন এক্সপেরিমেন্টটাকে এত সিরিয়াসলি নিও না প্লিজ। যদি তোমার কোনো ক্ষতি হয়?
না 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 না, আমার কিছু ক্ষতি হবে না। যে পথে এগিয়েছি এখান থেকে আমি ফেরত যেতে পারবো না। আই হ্যাভ টু গো ফরওয়ার্ড, আমাকে সামনে গিয়ে যেতে হবে, আমাকে আমাকে করে দেখাতেই হবে, পারতেই হবে আমাকে।
অজানা এক আতঙ্কে কেঁপে উঠল লুবানা, তার মনে হচ্ছে অরিত্রকে যেন হারিয়ে ফেলছে সে। হঠাৎ এতটা অ্যাম্বিশাস হয়ে উঠল কেন অরিত্র, কোন লক্ষ্যে এগোচ্ছে ও? অরিত্রের ভাষা কিছুতে বুঝতে পারছে না লুবানা। আগে তো অরিত্র মুখ ফুটে কিছু বলার আগেই বুঝে নিত সে, খিদে পেলে কখনো চাইতে হয়নি লুবানার কাছে, এমনকি তেষ্টা পেলেও হাত বাড়াতে হয়নি। তার আগেই মুখের সামনে পানির গ্লাস তুলে ধরেছে লুবানা। জীবনের প্রতিটি ছোট খাটো বড় সড় প্রয়োজনে লুবানাকে ডাকতে হয়নি অরিত্রর, সে নিজে থেকে এসে ধরা দিয়েছে। কিন্তু এখন তো আর লুবানা অরিত্রের মনের কথা পড়তে পারছে না, একটা অভেদ্য দেয়াল যেন দাঁড়িয়ে আছে ওদের দুজনের মাঝখানে। কি সেটা, অরিত্রের নতুন অ্যাম্বিশন নাকি দূরত্ব? এক অদ্ভুত মন খারাপের কুয়াশা ভর করে আছে ওদের দুজনের চারপাশ ঘিরে।
Churchill presents Kulasha. 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 FM 89.2.
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার। আজকে শুনছি এক অদ্ভুত কাহিনী। আজকে কাহিনীর শুরুতে দেখেছি একজন স্বনামধন্য চিত্রশিল্পী, যার নাম অরিত্রী মাহবুব এবং মাহমুদ এবং তার স্ত্রী লুবানার কথা। অরিত্রী মাহমুদ যিনি তেলার রং দিয়ে অর্থাৎ তুলি তেলার তেল রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলতে পারেন, ফুটিয়ে তোলেন বিশ্বজয়ী সব পোর্ট্রেট, চমৎকার ছবি আঁকতে পারেন তিনি। তার একটা দক্ষতাতে তিনি এমন পোর্ট্রেট তৈরি করেন যে পোর্ট্রেট দেখলে মনে হয় জীবন্ত। এবং তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, আমরা শুরুতে দেখেছি তার গল্পের শুরুতে। এবং তার স্ত্রী লুবানাকে নিয়ে জমি হচ্ছে আজকে কুয়াশার কাহিনী। প্রথম পর্ব আমরা শুনে ফেলেছি, এখন যাবো দ্বিতীয় পর্বে। সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার। আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশা, আর আপনার সাথে আছি আমি আর জে শারমিন।
অমিত্র বন্ধু, পার্টিটা কিন্তু জোশ ছিল। খাবারগুলো কোন ক্যাটারিং এ ছিল লোবানা?
গাজীপুরেরই একটা ক্যাটারিং, ইকবাল ক্যাটারিং। আমি আমার এক বোনের দা পার্টিতে খেয়েছিলাম, যা জোর! তখন থেকে আমার টার্গেট ছিল যে আমি নেক্সট যে কোনো পার্টি দিলেই এদেরকে বলব। অনেকদিন ধরে মুখে লেগে থাকার মতো টেস্ট এদের রান্নায়, তাই না রাহান ভাই?
হ্যাঁ, একেবারে। সবচেয়ে বেস্ট ছিল বোরহানিটা। আচ্ছা, সবাই তো চলে গেছে, আমরা কখন বেরোচ্ছি?
আর 5 মিনিট রাহান ভাই, বিলটা দিয়ে নি, তারপরে আমরা রওনা দেবো।
হ্যাঁ, সেই ভালো। কিরে পীযূষ, তুই এত চুপচাপ কেন? সন্ধ্যা থেকেই মুখে কুলো পেটে বসে আছিস, সবকিছু ঠিকঠাক আছে তো?
ঠিক না থাকার কি আছে? আর মানুষ কি সবসময় বকবক করে নাকি? একটু তো থামতে হবে নাকি?
তোর নতুন অ্যাসাইনমেন্টের কি হলো রে, কাজ শুরু করেছিস?
আমার কাজ নিয়ে তোকে ভাবতে হবে না, তুই নিজের চরকায় তেল দে।
এভাবে বলছিস কেন? আমি তো তোর বন্ধু হিসেবেই জানতে চাইছিলাম।
বন্ধু না, বন্ধু হলে কি একজন বন্ধু আরেকজন বন্ধুকে নিয়ে টিটকারি মারে?
ও তোকে নিয়ে কখন টিটকারি মারলো?
ওকেই জিজ্ঞেস করে দেখ।
মাথা ঠান্ডা কর।
কেন মাথা ঠান্ডা করব? তুই এক গাদা লোকের সামনে বলিস নি পীযূষ তোর মতো হবার চেষ্টা করছে, তোর আর্টের টেকনিক গুলোকে চুরি করে তোর মতো ফেমাস হতে চাচ্ছে, তুই বলিস নি?
হ্যাঁ বলেছিল। আমি কিছু ভুল বলেছি নাকি? আমার প্রত্যেকটা স্ট্রোক তুই ফলো করিস, তুই কি ভেবেছিস আমি বুঝবো না? আমার স্ট্রোক আমি চিনবো না? আচ্ছা এখন বাদ দে তো এসব, অনেক রাত হয়েছে, বাসায় ফিরতে হবে। লুবানাও সব গুছিয়ে ফেলেছে, তোরা পরে ঝগড়া করিস।
কি বললি তুই? আমি তোর স্ট্রোক ফলো করি? হ্যাঁ, খুব ভালো বলেছিস, সত্যি তোকে নিয়ে গর্ব হচ্ছে আমার। আজ এত কিছু পেয়ে গেছিস জীবনে, এত ঐশ্বর্য, এত পুরস্কার, তোর থেকেও তোকে নিয়ে গর্ব হচ্ছে আমার। কেন বলতো? তুই ছাড়া তো আর কেউ জানে না। বল বল, চুপ করে আছিস কেন? বল, এত কিসের অহংকার তোর?
পীযূষদা, আপনি একটু এক্সাইটেড হবেন না প্লিজ। অরিত্র গাড়ি ড্রাইভ করছে, আমরা কিন্তু অ্যাক্সিডেন্ট করবো।
লুবানা, তোমাকে কি অরিত্র কোনোদিনও বলেছে ওর আজকের এত যশ, এর পুরো ক্রেডিটটা আসলে কার প্রাপ্য? নিশ্চয়ই বলেনি। কি রে বলিসনি, বলিসনি তোর লুবানাকে?
বেশি হয়ে যাচ্ছে কিন্তু, সন্ধ্যা থেকে একটু বেশি টেনে ফেলেছিস তুই, নিজেকে কন্ট্রোল কর।
সত্যি কথা বললে গায়ে লাগাটা খুব স্বাভাবিক, কিন্তু আজ আমি চুপ করবো না, আজ আমি বলেই দেব। তুই এত যে বড়াই করিস নিজের বাবা মা আর নিজেকে নিয়ে, তোর অতীতটা আসলে কি?
পীযূষ এসব কি বলছিস তুই?
আমি ঠিকই বলছি, ওর আঁকাআঁকির নেশার জন্য ওর বাবা মা ওকে বাড়ি থেকে বের করে দেয়, তখন
ও আমাদের বাড়িতে এসো, আমি ওকে নিয়ে আসি। আমার মা বাবা ওকে নিজেদেরই আরেকটা সন্তানের মতো করে মানুষ করে। আমরা কোনোদিন কোনো ভেদাভেদ করিনি। বেশ কয়েক বছর পর যখন অরিত্র খুব নামডাক হওয়া শুরু করলো, তখন ওর বাবা মা ওকে ফিরিয়ে নিয়ে গেল। আর এদিকে আমার বাবার ব্যবসা হঠাৎই একটা বড় ধরনের লসের মুখে পড়ল। ব্যাংকে যা টাকা পয়সা ছিল সব শেষ, উল্টো ভাবতে নাই আমরা জর্জরি। একই সময় মায়ের ক্যান্সার ধরা পড়ল। আমাদের হাতে তখন একটা পয়সাও ছিল না। তুমি যাকে নিয়ে এত গর্ব করো, সেই অরিত্রের কাছে আমি হাত পাতলাম। সব কিছু জানা সত্ত্বেও ও আমাকে কোনো সাহায্য করল না। কত রকম অজুহাত, এটা না সেটা। আমার মা ওকে নিজের ছেলের মতো ভালোবাসত, তার এই প্রতিদান দিল এই জানোয়ারটা।
মুখ সামলে কথা বল পিজুষ।
সামলাবো না, কি করবি তুই? আমি মানছি তোর মতো এত ট্যালেন্টেড ছিলাম না, কিন্তু বাড়ির এরকম একটা অ্যাক্সিডেন্টের পর আমি আর উঠে দাঁড়াতে পারলাম না, শুধুমাত্র তোর জন্য। তুই যদি সে সময় আমার পাশে থাকতিস, তাহলে অন্তত আমি এতটা বিপর্যস্ত হয়ে পড়তাম না। তুই আমাকে ধ্বংস করেছিস, আমি আর আগের মতো শক্ত হাতে রং তুলি ধরতে পারিনি, শুধুমাত্র তোর জন্য।
অর্চ্য দোস্ত, একটু সাবধানে ড্রাইভ কর প্লিজ। আমার সাধ্য থাকলে আমি তোকে ঠিকই সাহায্য করতাম, তুই ভুল বুঝলে আমার কিচ্ছু করার নেই।
কে ভুল বুঝেছে? আমি আমি ঠিকই বুঝেছি। তুই তখন তোর সুদিন নিয়ে এতই ব্যস্ত ছিলি যে তোর এই বন্ধুটার দিকে তাকানোর মতো সময় তোর ছিল না। আর সাধ্যের কথা বলছিস, আমি তো তোকে বলিনি আমার সব বিপদ থেকে তোর আমাকে উদ্ধার করতে হবে। আমি শুধু আমার মায়ের চিকিৎসার টাকাটা চেয়েছিলাম তোর কাছ থেকে, তুই সেটাও দিসনি। তোর কপালে অনেক দুঃখ আছে, তুই দেখিস তুই মিলিয়ে নিস। ঈশ্বর তোকে কোনোদিনই ক্ষমা করবে না।
ঈশ্বর আমার সাথে আছেন, আর আমার সাথে আছেন বলেই
অ্যাক্সিডেন্ট। মানুষের জীবনে আমূল পরিবর্তনের অশুভ সুর নিয়ে আসে এই অ্যাক্সিডেন্ট। তবে কি এই দুর্ঘটনার জন্যই অপেক্ষা করছিল লোবানার মনের কুডাক? এই দুর্ঘটনার অপেক্ষাতে কি এই কদিন ধরে আনচান করছিল লোবানার মন? অরিত্র কি লোবানার থেকে অনেক দূরে চলে গেছে, নাকি লোবানা অরিত্রকে ছেড়ে অনেক দূরে কোথাও এসে হাজির হয়েছে? চোখ মেলল লোবানা। চারদিকে ভীষণ কুয়াশা, কোনো কিছুই ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন ধুধু এক মরু প্রান্তরে একলা ছুটে বেড়াচ্ছে সে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। চিৎকার করে ডাকছে সে কাউকে, কিন্তু তার গলা দিয়ে যেন কোনো আওয়াজও বের হচ্ছে না। হঠাৎই মনে হলো এই কুয়াশাচ্ছন্ন ধুধু মরু প্রান্তরে একটি লাল বিন্দু উঁকিয়ে দিচ্ছে। সেদিকে এগোতে থাকলো লোবানা, কিন্তু পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না। আচমকা কিছু একটা তার পা বেঁধে পড়ে গেল সে। তারপর নিজেকে সামনে পেছনে ফিরে তাকাতেই দেখে
কিচ্ছু হয়নি আপনার অরিত্রর, উনি ঠিক আছেন। এত নড়াচড়া করবেন না, আপনার হাতে একটা বড় ধরনের ফ্র্যাকচার আছে।
আপনাকে বলুন অরিত্র কোথায়?
ও এখন ওটিতে আছে, ওর অপারেশন চলছে।
ও এখন ডক্টর আমাকে বলুন, আমি যথেষ্ট শক্ত একজন মানুষ, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার।
আসলে ওর আঘাতটা মেইনলি লেগেছে মাথায়, তবে ব্রেইনে কোনো ধরনের ড্যামেজ নেই, অন্তত সিটি স্ক্যানের রিপোর্ট তাই বলে। বাকিটা বোঝা যাবে সেন্স ফিরলে, তবে ওর চোখ দুটো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে।
চোখে দেখবে না,
লোবানা, লোবানা আপনি শান্ত হন, এত এক্সাইটেড হবার কিছু নেই। আমরা অরিত্র চোখ ট্রান্সপ্ল্যান্ট করার ব্যবস্থা করছি। আসলে উনি তো আমাদেরই আছেন, তাই না? আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমরা নিজ দায়িত্বে ওনার চোখ ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আজই কয়েক ঘন্টা আগেই একজন ডোনার তার চোখ ডোনেট করেন। অরিত্রর লাকটা খুবই ভালো, আশা করছি ওনার চোখ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, 98% পসিবিলিটি আছে।
ডক্টর, রায়হান ভাইয়ের বিদেশিদার কি অবস্থা?
রায়হান অনেকটা ঠিকই আছে, তবে অল্প ইঞ্জুরি ছিল, কিন্তু বিদেশকে বাঁচানো সম্ভব হয়নি।
চারজন মানুষের জীবনে একটা বড় রকমের ঝড় বয়ে গেল এই কয়দিনে। একটা দুর্ঘটনা মানুষের জীবনে কত পরিবর্তন আনতে পারে। একজন তো চলেই গেল এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে। পৃথিবী আসলেই পীযূষের সাথে অনেক নিষ্ঠুর আচরণ করেছে, ভাবলেই খারাপ লাগে লোবানার পীযূষের জন্য। তার নিজের স্বামী অরিত্রই তো সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে পীযূষকে। সব জানার পর এর জন্য অনেক চেষ্টা করেও অরিত্রকে ক্ষমা করতে পারছে না লোবানা। কিন্তু তারপরও নিজের স্বামী বলে কথা, এত বছর ধরে এত যত্নে আগলে রাখা মানুষটাকে তো আর ফেলে দেওয়া যায় না। তার উপর চোখ দুটোর উপর দিয়ে তো আর কম ঢকল গেল না, শরীরেও আঘাত ছিল বেশ কিছু, সেই সাথে একটা মানসিক শক্ত আছেই। কোনো এক অজানা টানে বাঁধা পড়ে লুবনা অরিত্র সেবা করে চলেছে গত ৬ মাস ধরে। রায়হান চলে গেছে দেশের বাইরে, ফিরবে আরো বেশ কিছুদিন পর। আর এদিকে অরিত্রর এই ৬ মাস ছবি আঁকা বন্ধ ছিল। চোখের উপর কোনো রকম প্রেশার পড়ে এমন কিছু করা একেবারেই নিষেধ ছিল ডাক্তারের, তাই অরিত্র চাইলেও লোবানা তাকে কাজে বসতে দেয়নি। তবে এর মধ্যে অরিত্র চরিত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছে লোবানা। প্রাণোচ্ছল ছেলেটা কেমন যেন ঝুঁকসে গেছে, লোবানার সাথে ঠিকমতো কথাও বলে না। একটা ছবি আঁকার ব্রাশ হাতে নিয়ে কোনো একটা জায়গায় ঠায় বসে থাকে লোবানা। এই আসতে আসে হয়তোবা কোনো একদিন আবার ছবি আঁকা শুরু করলে আবারও প্রাণ ফিরে পাবে অরিত্র। কিন্তু এদিকে অরিত্র তার আশেপাশে কার যেন অস্তিত্ব টের পায়। মনে হয় কেউ একজন তার আশেপাশে আছে, কেউ একজন তাকে পরিচালিত করছে, কেউ যেন তাকে ভেদ করে তার ভেতর দিয়ে আসা যাওয়া করছে। অরিত্র নিজেকে কেমন পাগল পাগল মনে হতে থাকে। লোবানাকে কিছু বলার সাহস হয় না তার। লোবানার মতো সেও আপন মনেই ভাবে হয়তোবা আবার কাজে বসলে ঠিক হয়ে যাবে সবকিছু। কিন্তু কোনো এক অস্তিত্ব তাকে স্বস্তি পেতে দেয় না। অরিত্রর অস্তিত্ব তাকেই জানান দিয়ে যায়, কেউ একজন আছে তার খুব কাছে, তার আশেপাশে। চমকে ওঠে অরিত্র, পীযূষ নয় তো, পীযূষকে মরে গিয়েও মাফ করবে না অরিত্রকে।
লোবানা, আমি আবার কাজ শুরু করতে চাই।
না অরিত্র, তুমি এখনো পুরোপুরি সুস্থ নও, তোমার আরো কিছুদিন সময় নেওয়া উচিত।
না লোবানা, অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর না, আমাকে আমার কাজ শুরু করতেই হবে, আমার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে।
কিসের এত জেদ তোমার? পীযূষ তার উপর রাগ ছিল তো তোমার, কিন্তু সে তো এখন নেই, তাহলে কেন এত জেদ করছো তুমি?
ও আছে, ও নিশ্চয়ই আছে, আর আমাকে দেখছে, আর হাসছে। ওর অভিশাপ আমি আমার জীবনে পড়তে দেব না, আমাকে কাজ করতে হবে। প্লিজ, তুমি আমাকে আটকিও না, আমি তুমি কালকে কাজে বেরিয়ে পড়ব লোকালয়ের বাইরে। আমাকে আধ্যাত্মিকতার শেখরে পৌঁছতে হবে। আমি মানুষের মন নিয়ে খেলা করতে চাই, আমাকে আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। আমার রং তুলে আমাকে ডাকছিল, মানা তুমি শুনতে পাচ্ছ না, ওরা আমাকে ডাকছে, আমাকে যেতেই হবে, আমাকে অসাধ্য সাধন করতেই হবে। পীযূষের অভিশাপকে আমি জিততে দিতে পারি না, প্লিজ আমাকে বাধা দিও না, যেতে দাও আমাকে।
কোন এক অলীক শব্দ কি অরিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি কোনো ভয় থেকে পালিয়ে বেড়াতে চাইছে সে? কোন অসাধ্য সাধনের নেশায় চুর হয়ে আছে অরিত্র? আসলে কি চাইছে সে, জিততে নাকি পালাতে?
কি পিছু নিয়েছে অরিত্রর? কে নিয়ন্ত্রণ করছে অরিত্রর মনকে? আর কেনই বা বিচলিত হচ্ছে সে? অদ্ভুত সব সিদ্ধান্ত নিচ্ছে সে। সে জানে সেগুলো তার জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে, তবু এক অদম্য নেশায় ছুটে চলেছে অরিত্র। অনেক অনেক প্রশ্ন গল্পটাকে এগিয়ে নিতে দিচ্ছে না। রহস্যের জট পাকিয়ে চলেছে ক্রমাগত, কিন্তু খুলছে না। কি হবে অরিত্র আর লুবানার জীবনে? লুবানাকে দিয়ে আসা ঠিকানা অনুযায়ী না গিয়ে অরিত্র বেছে নিয়েছে একটা ভিন্ন পথ। গহিনার জঙ্গলের ভেতরের আঁকা বাঁকা পথ ধরে খুঁজে নিয়েছে এক জীর্ণ কাঠের কুটির। কুটিরে একটি মাত্র ঘর, সেখানে একা বসা অরিত্র। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তার আঁকিবুকি সরঞ্জাম আর অসংখ্য ক্যানভাস। ক্যানভাসগুলো সব এখনো সাদা, আর তার সামনে বসে আছে অরিত্র কারো অপেক্ষায়। কে আসবে তার সামনে? কে সে?
কে তুমি? ফিরে সই ছবির মাঝে, এই ক্যানভাসে তোমার প্রাণ সঞ্চার হোক। এসো তুমি, তোমার চোখের দুধকে প্রতিফলিত হতে দাও আমার চোখে। এসো প্রাণ নিয়ে এসো তোমার বিলব ঠোঁটে, তোমার নরম হাত দিয়ে স্পর্শ করো আমার রঙিন ক্যানভাস। আহ, কেন আসছো না তুমি? কেন কেন?
আমি এসেছি, দেখো, দেখতে পাচ্ছ আমি এসেছি?
আমি পেরেছি, আমি পেরেছি। কিন্তু কিন্তু তোমায় তো আমি আগে কখনো দেখিনি। তুমি কি বলতে পারো কিভাবে আমি তোমায় আমার ক্যামেরাতে ফুটিয়ে তুললাম?
তুমি আমায় দেখেছো, অনেকবার দেখেছ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছ। কেন তুমি আমার চিনতে পারছ না?
এই শোনো, তোমাকে কি আমি দেখতে পাচ্ছি না সবাই দেখতে পাবে? আসবে না? বলো, তুমি সবার সামনে আসবে না?
না, আমি শুধু তোমার, আমি আর কারোর না। শুধু তুমি পারবে আমায় ছুটে, তুমি পারবে আমায় দেখতে, আর কেউ নয়। আমি আর কারোর সামনেই আসবো না।
কেন কেন আসবে না তুমি? তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তোমাকে আসতে হবে সবার সামনে, সবাইকে দেখিয়ে দিতে চাই আমি কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারি। আমিও তৈরি করতে পারি রক্ত মাংসের মানুষ, আমি তৈরি করেছি তোমাকে। এখন এখন শুধু তোমার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা বাবা, আমি যা বলছি তাই তোমাকে করতে হবে।
না, কারোর অনুভূতিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তোমার নেই, আমাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। আমার অনুভূতি শুধুই আমার।
কি বললে তুমি? তুমি জানো আমি যেমন তোমাকে সৃষ্টি করেছি তেমন ভাবে আমি তোমাকে শেষ করে দিতে পারি? ঘাতক কিসের দম্ভ তোমার?
হ্যাঁ, আমি দম্ভী, আমি অহংকারী, আমি অনন্য, আমি একাই পারি বিষ্ণু জয় করতে। তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই।
তবে তোমাকে শেষ হতে হবে। আমি যেমন তোমাকে তিলে তিলে সৃষ্টি করেছি তেমনি তোমাকে একটু একটু করে মেরে ফেলবো। তোমার ভেতরে আমি যেমন একটু একটু করে প্রাণের সঞ্চার করেছি তেমনি একটু একটু করে তোমার প্রাণ আমি কেড়ে নেব। তোমার এই নরম হাত আমি আমি ভেঙে দেব।
অরিত্র, আমাকে
ছাড়বো না, একটু একটু করে কষ্ট দিয়ে তারপর মারবো তোকে, ভেঙে ফেলবো তোর এই হস। তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে আঙুল দেখাস? তোর এই নরম ত্বক আমি আঁচড়ে আঁচড়ে ক্ষত বিক্ষত করে ফেলবো। তুই তুই এই মুখ আর কাউকে দেখাতে পারবি না। তোকে কেউ বাঁচাতে আসবে না, কেউ না, তোকে আমি সৃষ্টি করেছি, আমি মেরে ফেলবো। তুই
আমি শুধু একজন মডেল,
আমি আমার কথা দিন। তুই মডেল, তুই মডেল মিথ্যা কেন বলছিস? আমি তোকে তৈরি করেছি, এই ক্যানভাসে তোর জন্ম, এই ক্যানভাস থেকে তুই বেরিয়ে এসেছিস। বল, স্বীকার কর, স্বীকার কর।
আগেও যেমন আমার ছবি গেছেন, আজ তো তেমন ভাবে আসছিলেন। কি হলো?
আমি পারিনি আমার পোর্ট্রেটকে বাস্তবে রূপ দিতে, আমি পারিনি না। কি বললি তুই? আমি পারবো না, আমি পরিত্র সব পারে, আমি যে পারি না। এবার তুই বাইরে গিয়ে সবাইকে বলে দিবি না, জন্য পারি
বলে দিবি না, তুই বলে দিবি না।
তুই সব বলে দিবি, আমি জানি সব বলে দিবি, আমি জেনে সবাই জেনে যাবে অরিত্র পারেনি, সবাই জেনে যাবে অরিত্র পারেনি না। তোকে তোকে যে আমার মেরে ফেলতেই হবে সোনা।
মনে রাখে এলাম এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে কুয়াশা শুনছে অদ্ভুত এক কাহিনী, একজন জনপ্রিয় চিত্রশিল্পী যার নাম অরিত্র মাহমুদ, যিনি স্বনামধন্য এবং জাতীয় পুরস্কার পেয়েছেন। তার চমৎকার সব পোর্ট্রেট আছে, তার ছবি এত জীবন্ত যে দেখলে মনে হয় এক্ষুনি কথা বলে ফেলবে। এবং তার স্ত্রী লুবানা আহমেদকে নিয়ে তাদের জীবন, এবং আমি দেখছি অদ্ভুত বীভৎস কাহিনী, এবং এত সুন্দর একজন চিত্রশিল্পীর আসল যে চেহারা, আস্তে আস্তে কাহিনী একটু একটু করে এগোচ্ছে, তার আসল রূপ, আসল চরিত্র বের হয়ে আসছে। তো আমরা খুব ভয়ঙ্কর একটা জায়গায় শেষ করেছি, আমি কথা না বলে চলে যাই, কারণ অধীর আগ্রহে আছে যারা যেসব বন্ধুরা আমাদের আমাকে শুনছে এই মুহূর্তে। চলে যাচ্ছি শেষ পর্বে, এখান থেকে জানবো আজকের কুয়াশার সমাপ্তিটা কি। তো ঠিক আছে চলুন শুনি তাহলে। আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 নাম্বার, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশে। আর চলছে গল্পের বা কাহিনীর শেষ পর্ব।
আগেই বলেছি অরিত্র সবচেয়ে প্রিয় বিষয়বস্তু হচ্ছে মানুষের মন। পৃথিবীর সবচেয়ে সুন্দর, কুটিল ও দুরূহ জিনিস এই মন। প্রতিটি মানুষকে নিয়ন্ত্রণ করে এই ছোট্ট দুই অক্ষরের শব্দটি। কিন্তু সেই মনকে নিয়ন্ত্রণ করা কি এতই সহজ? তাও আবার অন্যের মনকে? জটিল এক ধাঁধার রাজ্যে বসবাস করছে অরিত্র। যখন থেকে সূত্রপাত তখন ঘুণাক্ষরেও বুঝতে পারিনি এমন প্যাঁচালো কোনো ফাঁদে পড়তে হবে তাকে। সে কি নিজে জানে? সে কি বুঝতে পারছে? সে কি উপলব্ধি করতে পারছে তার সাথে ঠিক কি ঘটে চলেছে? আপনারা কি বলতে পারেন আসলে ঠিক কি ঘটছে?
কে তুমি? ফিরে শুয়ে ছবির মাঝে এই ক্যানভাসে তোমার প্রাণ সঞ্চার হোক। এসো তুমি, তোমার চোখের দুদিকে প্রতিফলিত হতে দাও আমার চোখে। এসো প্রাণ নিয়ে এসো তোমার বিলোপ ঠোঁটে, তোমার কালো চুলের অন্ধকার নামিয়ে আনো এই পৃথিবীতে। তোমার নরম হাত দিয়ে স্পর্শ করো আমার রঙিন ক্যানভাস। আসো না কেন? আসো, আসছো না কেন তুমি? কেন কেন?
এই যে আমি এসেছি, দেখো, দেখতে পাচ্ছ না? এই তো আমি এসেছি।
এবার এবার আমি পেরেছি, আমি আমি পেরেছি, আর কোনো ভুল নেই। কিন্তু তোমাকে তো আমি কখনো দেখিনি। তুমি কি বলতে পারো কিভাবে আমি তোমায় আমার ক্যানভাসে ফুটিয়ে তুললাম?
তুমি আমায় দেখেছো, অনেকবার দেখেছো, অনেকবার দেখেছো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছো। কেন তুমি আমায় চিনতে পারছো না?
পেরেছি, চিনতে পেরেছি, তাই তো তোমাকে আমি সৃষ্টি করতে পেরেছি। তাই শোনো, তুমিও অনন্যার মতো করো না প্লিজ। তোমাকে কি শুধু আমি দেখতে পাচ্ছি না সবাই দেখতে পাবে? আসবে না বলো? তুমি সবার সামনে আসবে না?
না, আমি শুধু তোমার, আমি আর কারো নই। শুধু তুমি পারবে আমায় ছুঁতে, তুমি পারবে আমায় দেখতে, আর কেউ নয়। আমি আর কারো সামনে আসব না।
তুমি অনন্যার মতো কথা বলছো, আমি কিন্তু তোমাকেও মেরে ফেলবো।
তুমি পারবে না আমাকে মারতে, আমি বেঁচে থাকবো তোমার ক্যানভাসে হাজার হাজার বছর বেঁচে থাকবো। আমার সৌন্দর্য আমাকে বাঁচিয়ে রাখবে, তোমাকে কেউ মনে রাখবে না, আমাকে মনে রাখবে। আর তোমাকে মনে রাখলে আমার জন্য তোমাকে মনে রাখবে। তোমার সব অহংকার ধুয়ে মুছে শেষ হয়ে যাবে।
আমাকে কেউ মনে রাখবে না, এই কথা বললি কিভাবে? তোকে আমি
আমি আমি আমি সৃষ্টি করেছি, আমি দেখিয়েছি বলেই পুরো পৃথিবী তোকে দেখবে, আর আমি না চাইলে কেউ তোকে দেখতে পারবে না।
পারবে, তুমি কতবার আমাকে শেষ করবে? তুমি আমাকে যতবার মারবে ততবার আমি প্রাণ ফিরে পাব। তুমি ভুলে যেও না, অপঘাতে মৃত ব্যক্তির আত্মা কখনো মুক্তি পায় না। তুমিও পারবে না আমাকে শেষ করতে।
কথা বলিস কেন? আমি
তুমি ব্যর্থ। একটা সাদা ক্যাম্পাসে প্রাণ সঞ্চার করতে যেমন তুমি ব্যর্থ, তেমনি তুমি কারো প্রাণ কেড়ে নিতেও ব্যর্থ। তুমি যতই আমাকে মারো না কেন, আমার সৌন্দর্য বেঁচে থাকবে। আশেপাশে তাকিয়ে দেখো, তোমার তৈরি হাজার হাজার পেইন্টিং বেঁচে আছে, তাদেরকে তুমি শেষ করতে পারবে না। কেউ জানবেও না তাদের স্রষ্টাকে, কিন্তু এদেরকে সবাই চিনবে, জানবে, ভালোবাসবে।
আমি তৈরি করেছিলাম, আমাকে এত কথা শোনাচ্ছিস? আমি তোর ঠোঁটটাই কেটে ফেলবো।
কি করছেন আপনি? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
তোকে আমি তৈরি করেছিলাম সবচেয়ে আদরে, আর তুই আমাকে এত কটু কথা শোনাচ্ছিস। তোকে আমি যত আদরে সৃষ্টি করেছিলাম, তত আদরে তোকে আমি শেষ করে ফেলব। একটা একটা করে তোর আঙুল আমি ছিঁড়ে ফেলব। আমি আগুন ধরিয়ে দেব। ওর চোখ আমি উপরে ফেলব। এবার তোর ছটপটানি বন্ধ কর। এমন হতে দেখা যায় না।
অরিত্রা চলে যাওয়ার পর থেকেই কি যেন হয়েছে, একবার পুলিশ ফোন করে, আরেকবার সাংবাদিকরা ফোন করে, পত্র পত্রিকায় অরিত্রকে নিয়ে কিসব যেন লেখালেখি হচ্ছে। লোবানা কিছুই বুঝতে পারছে না। মানুষটি একটু কাজে গেছে, তাতেই দুনিয়ার মানুষের কত কৌতূহল। সাংবাদিকগুলো কেমন করে যে এত অকারণে মানুষের পেছনে লাগতে যায় বুঝতে পারে না লোবানা। কোথায় থেকে কে মিসিং হয়েছে তার জন্য সবাই অরিত্রকে খুঁজতে শুরু করেছে। এর জন্য অরিত্র কেন দায়ী হতে যাবে? দুনিয়ার সামনে লোবানা যত ড্যানকেয়ার ভাব দেখাক না কেন, ভেতরে ভেতরে খুবই টেনশন হয় তার। ছুটে যায় অরিত্র দিয়ে যাওয়া ঠিকানায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ নেই। অরিত্র ওখানে যায়নি, তবে কোথায় গেল? অনেক চেষ্টা করে অবশেষে খুঁজে বের করে লোবানা অরিত্রকে, তবে পুলিশ আর লোকচক্ষুকে ফাঁকি দিয়ে।
অরিত্র কেমন আছো তুমি? তুমি ফোন অফ করে রেখেছো কেন?
কতদিন
তোমার কোনো খবর
খবর নেই, তুমি কাউকে কিচ্ছু না জানিয়ে ঠিকানা বদলে ফেলেছ, কেন এমন করছো?
আপনি এখানে এলেন কিভাবে? দরজা কি খোলা ছিল? সে যাকে যান যান যান, আপনি এখান থেকে যান, যান বলছি।
না, আমি তোমাকে নিয়ে তারপরে এখান থেকে যাবো। কি হাল করেছো নিজের দেখি।
এই খবরদার, একদম ছোপেন না আমাকে, খবরদার বলছি। আপনাকে আমি চিনি না।
তুমি আমাকে চেনো না অরিত্র?
না, চিনি না আমি আপনাকে, আমি আপনাকে কখনোই দেখিনি। চলে যান এখান থেকে।
আমি যাব, তবে তোমাকে সাথে করে নিয়ে যাব, তুমি চলো আমার সাথে।
এই চলে যান বলছি, নইলে মেরে ফেলবো, কিন্তু একেবারে জানে মেরে ফেলবো, যান।
সে কি অরিত্র, তুমি? আমি বিশ্বাসই করতে পারছি না।
যান যান, চলে যান এখান থেকে, যান।
অরিত্রের ব্যবহারে হত বিহ্বল হয়ে গেল লুবানা। ওকে এক প্রকার ঘাট ধরেই বের করে দিল অরিত্র। কেন লুবানা কেউ চিনতে পারল না? ওর কি কোনো কারণে অভিমান হয়েছে লুবানার উপর? না তো, এমন তো হবার কথা না। অনেক ভেবেও কোনো কুল কিনারা বের করতে পারছে না লুবানা। এদিকে পুলিশ হন্যে হয়ে ওকে খুঁজছে। এমন কেউ নেই যার কাছে একটু সাহায্য চাইতে পারবে ও। কাউকে বিশ্বস্ত মনে হচ্ছে না, সবাই যেন এক অবিশ্বাসের চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, একজনের কাছে খুলে বলা যায় সব, যে ঘটনা শুরু থেকেই ছিল, সে সব জানে। হয়তো সেই পারবে লুবানাকে সাহায্য করতে।
কি হয়েছে লুবানা, এত জরুরি তলব? সব ঠিক আছে তো?
নারায়ণ ভাই, কিচ্ছু ঠিক নেই। আমি জানি না এখন আমি কি করবো, আপনি প্লিজ কিছু একটা করুন।
কি হয়েছে সেটা তো আগে বলো।
আমি বেশ কিছুদিন ধরে অরিত্রর কোনো খোঁজ পাচ্ছিলাম না। ও তো যাবার আগে ফোন টোন সব রেখে গিয়েছিল, আর বলেছিল ওকে যেন কেউ বিরক্ত না করে, সময় হলো নাকি নিজেই ফিরে আসবে। কিন্তু এতদিন পরে ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না। আমার ভীষণ চিন্তা হচ্ছিল। এর মধ্যে যে এজেন্সি থেকে ওর কাছে মডেলরা আসতো, সেই এজেন্সি থেকে ফোন এলো, তাদের নাকি বেশ কিছু মডেল বেশ কিছুদিন ধরে মিসিং। তারা নাকি অরিত্রর কলে গিয়েছিল, কিন্তু কোথায় কোন জায়গায় সেসব কিচ্ছু বলে যায়নি। আর তারপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর যেখানে থাকার কথা ছিল সেখানে গিয়ে শুনি ও নাকি ওখান থেকে অনেক আগেই চলে গেছে। তারপর যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর ওর সন্ধান পাই, কিন্তু ওর সামনে গিয়ে দাঁড়াতে ও আমাকে চিনতেই পারলো না। ও যেন আগের সেই অরিত্র নেই, অদ্ভুত এক পরিবর্তন এসেছে ওর মধ্যে। ও আমাকে ওটা মারতে আসলো, রীতিমতো হুমকি দিল আমাকে। আমি না পেরে ওখান থেকে চলে এসেছি, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে ওর? এদিকে পুলিশ ওকে খুঁজছে, পত্রিকাতে প্রতিদিন নানা রকম আজে বাজে খবর বের হচ্ছে। আপনিও এই কয়দিন দেশের বাইরে ছিলেন, তাই আপনাকেও জানাতে পারছিলাম না। ও কি কোনো মানসিক সমস্যায় ভুগছে রায়ন ভাই? এর সলিউশনটা কি?
ওকে, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ওকে যেভাবে হোক এখানে নিয়ে আসতে হবে, আর সেটা খুবই গোপনে, কারণ পুলিশ ওকে খুঁজছে। আর তারপর ওর কাছ থেকে শুনতে হবে ওর সমস্যাটা কোথায়। তুমি আমি এখানে বসে থেকে কিছুই করতে পারবো না, তুমি বুঝতে পারছো আমি কি বলছি?
হয়তো ডক্টর ফোন দিয়েছে।
কথা বলো, দেখো উনি কি বলেন।
হ্যালো ডক্টর।
হ্যালো, হ্যাঁ লুবানা, আমি নিউজ পেপারে সবই পড়েছি। আমি জানি আপনি এখন খুব চিন্তিত অবস্থায় আছেন, অরিত্রকে নিয়ে এক রহস্যের জালে জড়িয়ে পড়েছেন, তাই না? কিন্তু আমি মনে হয় বুঝতে পারছি এই রহস্যের উৎসটা কোথায়।
কি বলছেন আপনি এসব? অরিত্রর এই অদ্ভুত আচরণের পেছনে কি রহস্য থাকতে পারে?
রহস্য আছে, তার আগে আমি আমার পরিচয়টা ভালো করে আপনাকে দেই। আপনি তো জানেনই আমি একজন আই স্পেশালিস্ট, আর সেই সাথে আমার অতি প্রাকৃতিক বিষয়গুলো সম্পর্কে বেশ আগ্রহ আছে। আমি আমার ডাক্তারি পেশার পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি, প্রচুর রিসার্চ করেছি। বাস্তবে এই অতি প্রাকৃত বিষয়গুলো খুবই অপ্রতুল, খুব সহজে দেখা মেলে না। কিন্তু এত সরাসরি আমার হাত দিয়ে এমন কিছু হয়ে যাবে তা আমি কখনোই কল্পনা করিনি।
আপনার হাত দিয়ে কি হয়েছে ডক্টর?
আসলে অরিত্র চোখে যে টোনা ছিল সে ছিল একজন মার্ডারার। সে তার জীবনে বিভিন্ন নারীর কাছ থেকে প্রত্যাখ্যাত হতে হতে সেই সব নারীদের মেরে ফেলতে শুরু করে খুবই নৃশংস ভাবে। অবশেষে পুলিশ তাকে ধরে ফেলে। এরকম একজন নৃশংস খুনির ফাঁসি তো নিশ্চিত, তাই ফাঁসির আগে তার শেষ ইচ্ছে ছিল সে তার শরীরটা দান করে দিতে চায়। যেদিন তাদের অ্যাক্সিডেন্টটা হয় সেদিনই সেই ছেলেটার ফাঁসি কার্যকর হয়, তাই তার চোখ দুটোই অরিত্রের চোখে প্রতিস্থাপন করা হয়। আর আমার মনে হচ্ছে অরিত্রর মধ্যে ওই ছেলেটার আত্মা ভর করেছে, কারণ আমি এই ঘটনাটা অরিত্রকে বলেছিলাম।
আপনি একজন ডাক্তার হয়ে এ ধরনের কথা বলতে পারছেন? আর আপনি আমাকে না বলে ওকে কেন বলতে গিয়েছেন?
লোবানা শান্ত হন, আসলে এখানেই আমার ভুলটা হয়েছে, আর সেজন্য আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আর তাছাড়া আর আপনি বুঝতে পারছেন না, আমাদের চারপাশে এসবের এক্সিস্টেন্স আছে, আর আমাদের সাথে সময় কিন্তু খুব বেশি নেই। আমাদের অরিত্রকে বাঁচাতে হবে। লোবানা আমি শিওর আপনি জানেন অরিত্র কোথায় আছে। আমাকে প্লিজ নিয়ে চলুন, অরিত্রর কাছে আমাকে নিয়ে চলুন, অরিত্রর দোহাই আমাকে নিয়ে চলুন।
আচ্ছা চলুন,
আমি এক্ষুনি আসছি, এসে আপনাকে পিক করছি, আপনি রেডি থাকুন প্লিজ।
এদিকে অরিত্রের কাঠের কুঠুরিতে এক ঝাঁক অশরীরি ছায়া এসে ভর করছে। তাদের নেই কোনো অবয়ব, অথচ তাদের উপস্থিতি স্পষ্ট। ছায়া আর কায়া যেন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে, আলাদা করা যাচ্ছে না। অরিত্রের আশেপাশে ভিড় জমানো মূর্তিগুলোতে কি আছে কোনো হৃদয়ের স্পন্দন, নাকি থেমে গেছে কোন সুপ্রাচীন কালের আদিম সভ্যতায়, কোনো মানুষরূপী পশুর বর্বরতায়? দূর থেকে ভেসে আসা বাতাসে উঠছে তাদের ওড়না শাড়ির আঁচল। অরিত্রকে শুনতে পাচ্ছে তাদের হৃদয়ের স্পন্দন। কারা এরা? এদের কি অরিত্র চেনে, নাকি এদের খুব পরিচিত অরিত্রের ভিতরে বাস করে যে সত্তা?
তোমাদের চোখের দুদিকে প্রতিফলিত হতে দাও, আমার চোখে এসো, প্রাণ নিয়ে এসো। তোমাদের বিলম্ব ঠোঁটে তোমাদের নরম হাত দিয়ে স্পর্শ করো আমার রঙিন ক্যানভাস। কেন আসছো না তোমরা? কেন কেন? ওই তো দেখা যাচ্ছে তোমরা আসছো, এক এক করে আমার কাছে আসছো। এত চেনা তবুও অচেনা। আর তোমরা কি বলতে পারো কিভাবে আমি তোমাদের আমার ক্যানভাসে ফুটিয়ে তুললাম? আই শোনো, তোমাদেরকে কি শুধুই আমি দেখতে পাচ্ছি আর সবাই দেখতে পাবে? আসবে না বলো, তোমরা সবার সামনে আসবে না? দেখি বিভৎস তোমরা, কোথায় গেল তোমাদের রূপ লাবণ্য, কোথায় গেল সব? আমি তাকাতে পারছি না তোমাদের দিকে, মানুষ এত কুচ্ছিত হয় কি করে? আমার নিজের হাতে তৈরি আমার আমার সৃষ্টি, তোমরা এত না কি হতে পারে না? চলে যাও তোমরা আমার সামনে থেকে।
আমি খুঁজছি তোমার
অহংকারী রাজপতন হবে, টেনে হিচড়ে মাটিতে নামিয়ে আনবো তোমার অহংকার। আমরা এক একজন রক্ত মাংসের মানুষ ছিলাম, তুমি আমাদের অনুভূতি নিয়ে খেলা করতে পেরেছো, আমাদেরকে তোমার হাতে বানানো কাঠের পুতুলের মতো ব্যবহার করতে চেয়েছো, আমাদের শরীরের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে তোমার নৃশংসতা পড়ে বেড়াচ্ছি আমরা। আমাদের সৌন্দর্য বিশ্বলম্বিত ছিল, কিন্তু এখন এখন নিজেরাই নিজের দিকে তাকাতে পর্যন্ত পারি না তোমার জন্য। তোমার অনেক স্বপ্ন সত্যি করতে পারোনি বলে তার বলিদান আমাদের কিছু হবে, এবার যে তোমার পালা অরিত্র, তুমি যেভাবে আমাকে তিলে তিলে মেরেছ
আমি তোমাদের মারতে চাইনি, আমার আমি জানি না সেটা কি, আমি সত্যি বলছি সত্যি বলছি, আমি তোমাদের মারতে চাইনি,
কিন্তু মেরে ফেলেছ তো, এখন যে তোমাকে মরতে হবে
না,
প্রথমে তোমার ওই কলুষিত হস্তকে ভেঙে ফেলবো, তুমি আমাদের ছবি এঁকেছিলে, এই হস্তটা দিয়ে তুমি আমাদের মেরে ফেলেছিলে, নিজের ক্যানভাসে প্রাণ দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে আমাদের আমাদের প্রাণ খেয়ে নিয়েছি, তোমার সারা শরীর আমরা এখন কত ব্যক্তিতে বলবো যেভাবে তুমি আমাদেরকে পুরে পড়ে শেষ করেছো, তোমার বিশ্বাস করে দেবো এই চোখ দিয়ে দেখার স্বপ্নে তুমি আমাদের জীবনকে ধ্বংস করেছো, এবার তোমাকে মরতে হবে, তোমাকে মরতে হবে।
লুবানাদের পৌঁছতে অনেক দেরি হয়ে যায়, অরিত্র সেই জীর্ণ কাঠের কুটিরের বিশাল মেঝেতে তখন এক ভয়াবহ দৃশ্যের অবতারণা, মেঝের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ক্যানভাস আর তাতে অসংখ্য মুখ, কিন্তু সেই সব মুখে যেন লাগেনি অরিত্রের হাতের ছোঁয়া, তাদের মুখে নেই কোনো সৌন্দর্য, আছে শুধু বিভৎসতা, প্রতিটি মুখ রক্তাক্ত ক্ষত বিক্ষত, কেউ যেন নৃশংস ভাবে আঁচড় কেটেছে তাদের মুখে চোখে শরীরের সবখানে, আর কুঠুরের ঠিক মাঝখানে একই রকম ক্ষত বিক্ষত আরেকটি প্রাণহীন দেহ পড়ে আছে নিথর নিস্তব্ধ, পড়ে আছে পোট্রেটে প্রাণ সঞ্চার করার শিল্পী অরিত্র প্রাণহীন শরীরে, আর ক্যানভাসগুলোর প্রত্যেকটি থেকে বেরিয়ে এসেছে একটি করে হাত, আর প্রতিটি হাতেই ধরা একটি করে ছুরি, রক্তাক্ত ছুরি, অরিত্র তাজা রক্ত টপ টপ করে ঝরে পড়ছে ছুরিগুলোর ফলা থেকে।
চলছে একটার প্রেজেন্স কুয়াশা, তার সাথে আছে শারমিন, আর শেষ হয়ে গেছে আজকের কুয়াশার কাহিনী। মনে লিখেছে কক্সবাজার থেকে অদ্ভুত কাহিনী, অবশ্যই অদ্ভুত কাহিনী, এবং এই অদ্ভুত কাহিনীর নাম হচ্ছে অশরীরী পোর্ট্রেট। যে নাম নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে লিখে পাঠিয়েছেন, আলভি লিখেছেন আজকের গল্পের নাম ক্যানভাস, কাছাকাছি গিয়েছিলেন আলভি, অশরীরী ক্যানভাস, তার আগে ক্যানভাসের আগে অশরীরী বলে একটি শব্দ আছে। ইরাম হাসান লিখেছে আপনি আমার হোম ডিস্ট্রিক্ট, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকায় কালীগঞ্জ গাজীপুরে। আচ্ছা, তার পরীক্ষা চলছে সে কারণে নেক্সট এপিসোড শুনতে পারবে না। আর লিখেছে আজকের গল্পের নাম কি অনুভূতি? না, অনুভূতি নয়, আমি বলে দিয়েছি আজকের কাহিনীর নাম হচ্ছে অশরীরী পোর্ট্রেট। তো জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীর রচয়িতাকে, আজকের কাহিনী লিখেছেন শেগুফতা আবেদ শাড়ি, এবং তিনি এই অভিনয়াংশ বা নাট্যাংশ পরিচালনা করছেন, অভিনয় করেছেন এই নাটকে তিনি। আর সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর খালিদ, এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি এখন। অরিত্র চরিত্রে অভিনয় করছেন প্রত্যয়, লোবানার চরিত্রে কুমকুম, অনন্য হয়েছেন শাড়ি, শ্রেয়া চরিত্রে কায়নাথ, ডাক্তার অরণ্য শান্ত, রায়হান আপেল মাহমুদ, পীযূষ মঞ্জু, এবং বিভিন্ন নারী চরিত্রে কণ্ঠ দিয়েছেন নরেন, মিনু, বন্যা, নাদিরা, এবং উপস্থাপকের চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা। এই ছিল আজকে কলাকুশলীর নাম। আর সাজেদ লিখেছেন মালিপুর মালিবাগ থেকে, আপু আমি আই এম মিসিং মাই ওয়াইফ, আজকে স্ক্রিপ্টটা গ্রেট ছিল। আচ্ছা, আরো SMS পড়বার আগে জানিয়ে দিই আগে ভাগে যে এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সঙ্গে থাকে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার, উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*#, আর যদি ভিজিট করতে পারেন আপনি facebook.com/airtelbaje। তো আরো আছেন আমাদের সঙ্গে শাহেদ লালবাগ থেকে থ্যাংকস জানিয়েছে এবং লিখেছে যে আমরা বাংলাদেশে এমন একটা রেডিও স্টেশন পেয়ে গেছি যে কারণে আমি সত্যি ধন্য, বিশেষ করে এমন আরজেগুলো পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার কথা লিখে পাঠাবার জন্য, খুবই প্রাউড ফিল করছি আপনার লেখাটা পড়ে। আমি SM আলাউদ্দিন লিখেছে চাঁদপুর থেকে, আপু গল্প শুনছি আর ওয়াইফকে ভয় দেখাচ্ছি, আমি এত হাসছি হাসতে হাসতে চোখে পানি এসে যায়, পেট ব্যথা করছে, তারপরও হাসছি, ওকে ভয় দেখাচ্ছি, টু ব্যাড, এমনি ভয়ের গল্প শুনছে তারপর আপনি তাকে ভয় দেখাচ্ছেন। আর এম জি রুবেল দেখেছেন, এটি কি লিখেছেন, এটা কি কারোর নাম আমি বুঝতে পারছি না, যে অ্যাটমিস কোনো নাম লিখেছেন বোধ হয়, রেডিও এটা লিখেছে, আচ্ছা কুয়াশার FM রেডিও কুয়াশা, আচ্ছা আপু গল্পটা শুনে খুব মজা পেলাম, থ্যাংকস আপু, ওকে আমি হৃদয়, আপু ভয় লাগছে, ও মাই গড আপু তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে, আই লাভ ইউ সিস, থ্যাংক ইউ। আর এটাকে তানভীর নিউজ কারেন্ট থেকে, অরিত্রর উপর পীযূষের আত্মার প্রভাবে অরিত্র ধ্বংস হচ্ছে, এগুলো সব প্রেডিকশন। কুয়াশা লিখেছে কি ইলিয়াস শামিন, আপু আমি আপনার নিউ ফ্রেন্ড, ওকে। নাজমুল ইসলাম আতিফ লিখেছে গাজীপুর থেকে, শারমিন আপু আমার ঘরের পাশে কবরস্থান, আমি একা কুয়াশা শুনছি, আপনার অত্যন্ত বেশি সাহস। তুজ লিখেছে মিরপুর থেকে, ও এখনো শেষ হয়নি, ওকে অনেকদিন পর কুয়াশা শুনছি। মোহাম্মদ ইয়ামিন চৌধুরী লিখেছেন নিউ বেলি রোড থেকে। অনন্যা লিখেছে ঢাকা থেকে, আপু আজকে কুয়াশা অন্য রকম গল্প, খুব ভালো লেগেছে আজকের গল্পটা। আর আমি জুয়েল ফ্রম লক্ষ্মীপুর, ABC রেডিও ইজ মাই ফেভারিট রেডিও স্টেশন, ওকে। আজকের স্টোরিগুলো খুবই সুন্দর, অনেক ভালো লেগেছে, রুবা লিখেছে এটা। টঙ্গী থেকে লিখেছে সৈকত, অনেকদিন পর একা আজ কুয়াশা শুনছি তাই একটু ভয় করছে। নয়ন আহমেদ লিখেছে হাই শামিন আপু কেমন আছো, আমি আর নেহা কুয়াশা শুনছি, ভালো লাগছে। হাই আপি আমি জিয়ন উত্তরা থেকে, আপি আমি নিয়মিত কুয়াশা শুনি, আপি আজকে স্টোরিটা অসম অ্যান্ড আপি তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। সুজন লিখেছে চাঁদপুর থেকে, কেমন আছো আপু, ভালো তো, হ্যাঁ আমি ভালো আছি। সুফিয়ান লিখেছে মঞ্জু ভাইয়ের অভিনয়টা খুব ভালো লেগেছে, মঞ্জু ভাইকে স্পেশাল থ্যাংকস। আর রুবেল লিখেছে শামিন আপু জানি না আজকে কুয়াশা করতে ভয় পাবো কিনা। যদি ভয় না পাই তাহলে তোমাকে ভয় দেখাবো। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি ভয় পাই না। চিটাগং এ এবিসি রেডিও সিগন্যাল পাওয়া যাচ্ছে না, প্লিজ একটু দেখেন। অ্যাঞ্জেলা লিখেছে, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা। শামিন আপু, কুয়াশায় হুমায়ুন আহমেদের স্টোরি পড়ে শোনানোর সময় একটি সাউন্ড ইউজ করা হয়েছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটা কবেকার সেটা তো না বললে এখন এতদিন পরে বোঝা যাবে না। তো ঠিক আছে, আমার যাবার সময় হয়ে গেছে, অনেকক্ষণ ছিলাম আজকে। আরো যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ, আমার সঙ্গে থেকে এতক্ষণ কুয়াশা শুনেছেন। আর আমার সঙ্গে আবারও কথা হবে, অর্থাৎ আগামী শুক্রবার রাত 11টা রাত 9টার খবরের পর। সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।
বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জে নন স্টপ কথা।